চতুর্থ দিবস ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের অতি অদ্ভুত অতি সুন্দর দশম স্কন্ধোক্ত কৃষ্ণলীলা শ্রবণ করে আসছে। দেখতে দেখতে চার দিন হয়ে যাচ্ছে, আর মাত্র তিন দিন অবশিষ্ট আছে। তো গতদিন আমরা শ্রবণ করেছিলাম প্রভুর কালীয় নাগ দমন লীলা পর্যন্ত, এবং ঠিক তার পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। একবার এই পরব্রহ্ম ভগবান উদয় কৃষ্ণ এবং বলরাম বন থেকে বনান্তরে বিবিধ প্রকার ক্রীড়া অর্থাৎ খেলা করতে করতে বিচরণ করছে। সেই যে সকাদের দিব্য আনন্দ যা ভাষায় বর্ণনা করা যায় না, প্রত্যেকেই বিভিন্ন প্রকার ভাবে বিভিন্ন প্রকার লীলা তারা করে চলেছিল, ক্রীড়া করে চলেছিল। সমস্ত সখারা কৃষ্ণ বলরামকে অগ্রে রেখে তারা বিবিধ প্রকার খেলাধুলা করছিল, তাদের মহা আনন্দ হচ্ছিল। এক এক সময় এক এক প্রকারের খেলা তারা করতে থাকে। একবার সমস্ত সখারা তারা দুটো দল হল, একটা শ্রীকৃষ্ণের দল একটা বলদেবের দল, দুই দলের মধ্যে খেলা আরম্ভ হল। তার মধ্যে কিছু দেবতারা তারা গোপ বা বালক সেজে রূপ ধারণ করে তারাও মিশে গিয়েছে। আহা, প্রভুর সংস্পর্শ যদি আমরা কিঞ্চিত লাভ করতে পারি তাহলে আমরা ধন্য হয়ে যাব। তাই দেবতারা পর্যন্ত রূপ ধারণ করে, গোপ বালকের রূপ ধারণ করে দুই দলে মিশে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তারা বুঝতে পেরেছে কোনগুলো দেবতা কোনগুলো তাদের ব্রজের সখা, তারা এমনি বুঝতে পেরেছে। এবারে এক অসুর সে কৃষ্ণকে বলরামকে হত্যা করার জন্য সেও এক গোপ বালকের রূপ ধারণ করে কি করেছে, কৃষ্ণের দলে মিশে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বুঝে গেছে যে এটা অসুর রূপ ধারণ করে প্রবেশ করেছে। এবারে কৃষ্ণ বলরাম দুই দলের দুই যুদ্ধপতি, তারা সর্দার, বলছে দেখো যে দল পরাজিত হবে অর্থাৎ হেরে যাবে, আর যারা জয়ী হবে জিতে যাবে, তার জেতাদের কে বহন করে নিয়ে যেতে হবে পরাজিত দলেদের। কিভাবে বহন করবে, সে হামাগুড়ি দিয়ে বসবে, তার কাঁধে বসবে, তাকে অনেক একটা দূর নির্দিষ্ট করা হলো যে ওই পর্যন্ত সে বয়ে বয়ে নিয়ে যাবে। এই খেলা আরম্ভ হল। প্রলম্বাসুর সে ভয়ঙ্কর অসুর, সমস্ত দেবতারা পর্যন্ত তাকে ভয় করত, এত তার শক্তি ছিল। খেলা আরম্ভ হল, অকস্মাৎ কি হল, কৃষ্ণের দল পরাজিত হল, এক এক সখা এক একজনকে বহন করে নিয়ে যাচ্ছে। এবারে কৃষ্ণের দলে ছিল প্রলম্বাসুর, এ তো দুষ্ট, সে দেখলো বলদেবকে বহন করে নিয়ে যাবে। বলদেব তো ইষ্ট পুষ্ট বলিষ্ঠ শরীর, আর এই অসুরও বালকের রূপ ধরলেও অনেক শক্তিশালী, অসুর বলে কথা। আপনি বসুন, জয় শ্রীরাধে, মা বসুন। বলদেবের বলদেব কি করলো, এই অসুরের পিঠে বসল। বলদেব বলাই দাদা একটু শান্ত সরল ভগবান, তিনি কিন্তু সহসা বুঝতে পারেননি যে অসুর। প্রলম্বাসুরের পিঠে যখন বসল সে হামাগুড়ি দিয়ে দ্রুত গতিতে চলেছে, এত দ্রুত গতিতে চলছে বলদেব ভাবছে যে কি ব্যাপার। ভান্ডির বনে এই লীলাটি হচ্ছে, ব্রজে দ্বাদশ কানন ১২টি বন, তার মধ্যে এটা ভান্ডির বন। বলদেব ভাবছে আমাদের সমস্ত সকাদের শক্তির সঙ্গে তো আমি পরিচিত, কিন্তু এই সখাকে একটু নূতন নূতন লাগছে, তারপরে আবার চলেছে তো চলেছে একেবারে তীব্র গতিতে। তীব্র গতিতে যখন ছুটেছে এই অসুর ভাবছে যে কিছুটা দূরে নিয়ে যাব, একান্তে হয়ে যাবে, কৃষ্ণ আর এদিকে আসতে পারবে না, এই বলাইকে আমি এখানেই হত্যা করব একান্তে। বলদেব দেখলো যে পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কথা সেই স্থান ছাড়িয়ে আরো দ্রুত গতিতে চলেছে। এবারে বলদেবকে মাটিতে ফেলে দিয়ে একদম নির্জন জায়গাতে গিয়ে নিজের আসল রূপ প্রকাশ করেছে। আকাশের মতন তার শরীর, পিঙ্গল বর্ণের কেশ, বড় বড় দাঁত, বিশাল দুই বাহু। অসুর সমস্ত দেবতারা দেখছে কি হয়। বলদেব বলছে ওরে বেটা দুষ্ট, এজন্যই তুই আমাকে এত দূরে নিয়ে এসেছিস, আয় দেখাচ্ছি মজা। বলদেব তিনি আর দেরি না করে এমন ভাবে তার মস্তকে মুষ্টাঘাত করলেন তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে সে ধরাশায়ী হয়ে পড়ে গেল। বল প্রলম্বাসুর মর্দন ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। সমস্ত গোপীগণ কৃষ্ণ বলরামের মহিমা কীর্তন করলেন বন থেকে বনান্তরে। কৃষ্ণ বলরামের গুণের কথা, কৃষ্ণ বলরামের দয়ার কথা, কৃষ্ণ বলরাম তারা সাধারণ কেউ নয়, আমাদের রক্ষা করার জন্য দুজন দেবতা রূপে, কানাই বলাই রূপে আমাদের এই ব্রজভূমিতে এসে জন্ম নিয়েছে। এরা সাধারণ মানব নয়, তারা কৃষ্ণ বলরামের গুণগ্রাম কীর্তন করতে লাগল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের বেণু অর্থাৎ বাঁশির মহিমা বর্ণন করতে লাগল। বলছে জানিস সখি, আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভ এই যে বন থেকে বনান্তরে অনেক গাভীদের নিয়ে ঘুরে বেড়ায়, তাকে কিন্তু লাঠি ধরতে হয় না। জানিস সখীরা বলাবলি করছে, জানিস যখন আমাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ সে যখন বংশীতে ভূ দেন বাদন করেন, তখন সমস্ত গাভীরা তারা কি করে, তারা একেবারে নিজেদের মুখে যে ঘাস চিবাচ্ছিল সেই ঘাস চিবানো কাজটি বন্ধ করে দেয়। এক দৃষ্টিতে কৃষ্ণের বাঁশি যেন কর্ণে দ্বারা চোখ দ্বারা তারা ভেতরে নিয়ে নিচ্ছে, অবাক হয়ে তাকিয়ে থাকে। জানিস সখীরা, যখন শ্রীকৃষ্ণ বংশী বাদন করে তখন ওই গাভীদের চোখগুলি ছলছল করে ওঠে, অল্প অল্প জল চলে আসে, কারণ তারা কৃষ্ণের দিকে অবাক হয়ে তাকিয়ে তার রূপকে চক্ষু দ্বারা অন্তরের মধ্যে তারা চিন্তন করতে থাকে। সেই গাভীদের মধ্যে পর্যন্ত প্রেম উৎপন্ন হয়ে যায়, তাদের চোখ জলে ভাসা জলে ভাসার ন্যায় হয়ে যায়। আর যত পক্ষীকুল যখন আমাদের কৃষ্ণ বনে বনে বিচরণ করেন, তখন সমস্ত পক্ষীরা এসে গাছের ডালে এমন ভাবে বসবে যাতে কৃষ্ণ বলরামকে তারা অপলোক দৃষ্টিতে দেখতে পায়, নির্বিঘ্নে দেখতে পায়। এবং তারাও আমাদের কৃষ্ণ বলরামের রূপকে দেখে হৃদয়ের মধ্যে চিন্তন করে, তাদেরও চোখে জল চলে আসে। সখী শুধু তাই নয়, আমাদের কৃষ্ণ যখন বংশী বাজায় তো যমুনার জল সে উল্টো পথে গমন করে, যেদিকে বাঁশি বাজায় সেদিকে উজানে চলে যায়, এমনকি পাথর পর্যন্ত বিগলিত হয়ে যায়। দেখবেন চরণ পাহাড়িতে গেলে, বড় বৈঠানে গেলে দেখবেন সেখানে প্রভুর চরণ এখনো অঙ্কিত হয়ে আছে। প্রভুর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে পাথর পর্যন্ত বিগলিত হয়ে যায়। আর ভক্তদের হৃদয়ের তো কোনো কথাই নেই, ভক্তরাও প্রভুর সেই বাঁশির তান সুর শুনে তাদের হৃদয়টাও আনন্দে ভরে ওঠে, দুই চক্ষু থেকে অনর্গল চলে আসে বাড়ি। জানিস কি, এই বনের হরিণীগণ তারা পর্যন্ত কৃষ্ণের বাঁশরী শ্রবণ করে তারা কৃষ্ণের দিকে ছুটে গিয়ে অপলোক দৃষ্টিতে কৃষ্ণের রূপমাধুরীকে দর্শন করে থাকে। আহা, এই বাঁশ জাতি, ভগবানের বাঁশিটা তো বংশের থেকেই তৈরি, বাঁশেরই একটা প্রজাতি, বাঁশ থেকে তৈরি। আহা, সেই বেণুগণ অর্থাৎ বাঁশগণ তারা এমন কি পূর্ণ করেছিল যে ভগবানের অধর সুধা তারা অহরহ পান করছে। আমরা যদি বাঁশ হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের প্রভুর অধর সুধা আমরা অতি অনায়াসে পান করতাম। অতি অদ্ভুত কৃষ্ণ চরিত্র, অতি অদ্ভুত এই কৃষ্ণলীলা। গোপীগণ এই বেণু গীত এই অধ্যায়টির নাম, তারা বেণুর প্রশংসা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের বংশীর প্রশংসা করেছেন, যে সেই বংশীর সুর শুনে সমস্ত মুনি ঋষিগণ পর্যন্ত তারা অবাক হয়ে থাকে। আরেক সখি বলছেন, জানিস আমাদের এই ব্রজে হিংসা বলতে কিছু নেই, ব্যাঘ্র হরিণ সিংহ পশু পক্ষী তারা একই সঙ্গে বিচরণ করে। এটা আমাদের কৃষ্ণেরই কৃপায়, এই ব্রজভূমির মহিমা এমন। সম্পূর্ণ বেণুর প্রশংসা করলে, দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। পরীক্ষিত মহারাজকে শুকমণি বর্ষা ঋতুর বর্ণন করছেন, ভগবান যত্রতত্র বনমধ্যে বিচরণ করেন, যখন বর্ষা চলে আসে বৃক্ষের তলায় বসে পড়েন, অনেক সুন্দর হরা ভরা ঘন পাতায় পরিপূর্ণ বৃক্ষের নিচে বসেন। আর সেই সমস্ত বৃক্ষেরাও ধন্য, তারা প্রভুর অঙ্গে বারিকণা জলের যাতে ছিটা না পড়ে সেদিকে লক্ষ্য রাখে। আবার কোন কোন সখারা বিভিন্ন গাছের পাতা কৃষ্ণ বলরামের উপরে ছত্রাকারে ধারণ করে থাকে। চতুর্দিকে বর্ষা হচ্ছে, বর্ষা হতে হতে দেখা গেল চতুর্দিকে জলে পরিপূর্ণ। তখন কৃষ্ণ বলরাম গিরিকন্দরে পাহাড়ের গুহাতে আশ্রয় গ্রহণ করে। অতি অদ্ভুত সেই দৃশ্য, চতুর্দিক থেকে জলস্রোত বয়ে চলেছে, কৃষ্ণ বলরাম গুহার মধ্যে হয়তো অর্ধ সাহিত্যাবস্থায় শয়ন করে আছে, শুয়ে আছে। অন্যান্য সখারা কৃষ্ণ বলরামের চরণ সেবা করছে। আহা, ধন্য এরা যে সেই পরব্রহ্ম স্বরূপ ভগবানকে নিজের সখারূপে পেয়ে তারা সেবাও করছে। তাহলে এদের থেকে ভাগ্যবান আর কারা হতে পারে? বর্ষাকাল বেরিয়ে গেল, দেখতে দেখতে বর্ষার পর শরৎকাল এসে উপস্থিত হয়েছে। শরৎকালে সমস্ত যমুনার জল একেবারে স্বচ্ছ হয়ে গিয়েছে, গিরিরাজ পর্বত থেকে ঝর্ণা ঝরত, সেই ঝর্ণার জল অতি সুপবিত্র সুপরিষ্কার হয়ে উঠেছে, এবং সমস্ত বৃক্ষরাজি বর্ষার পরে তাদের রূপ লাবণ্য আরো অত্যাধিক মাত্রায় সুন্দর হয়ে ওঠে। শরৎকালের বর্ণনা করছেন শুকদেব গোস্বামী। শরৎ ঋষুর সৌন্দর্য দেখে কৃষ্ণ বলরামের মনে দিব্য আনন্দ হল। এই শরৎকালে অগ্রহায়ণ মাসে ব্রজ কুমারীরা তারা কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছে, এই মা কাত্যায়নীর ব্রত। হেমন্তে প্রথম মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর হবিষং ভুঞ্জনা কার্তায়নার্চন ব্রতম। মার্গশীর্ষে হেমন্তে অগ্রহায়ণ মাসে প্রচন্ড ঠান্ডাতে ব্রজ কুমারীরা তারা কার্তায়নীর ব্রত করলেন এক মাস, কেবল দিনান্তে একবার হব্যিষণ্ণ গ্রহণ করে সিদ্ধ অন্ন এক পাকে করে একবার তারা খেতেন। যমুনার তীরে মা কার্তায়নীর বিশাল এক বালুকা দ্বারা মূর্তি তৈরি করে, কার্তায়নী মায়ের মূর্তি তৈরি করে সেখানে পূজন করতেন। ভোর তিনটের সময় উঠে যেতেন তারা, অনন্ত ব্রজ কুমারীরা। তারা কি করতেন, প্রথমে গিয়ে যমুনায় স্নান করতেন। যমুনায় স্নান করতে করতে তাদের বহুক্ষণ অতিবাহিত হয়ে যেত। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, হে গুরুদেব, এই ব্রজ কুমারীরা আমি শুনেছি ব্রজে নাকি ভীষণ ঠান্ডা পড়ে, তাহলে এই ব্রজ কুমারীরা অনেকক্ষণ যাবৎ জলের মধ্যে নেবে, কৃষ্ণ কথা বলতেন, তাদের ঠান্ডা লাগতো না? বলছেন, প্রিয় পরীক্ষিত, ঠান্ডা তাদের লাগতো কিন্তু তাদের অনুভব হতো না। কেন? তারা যে ওই কৃষ্ণ কথা একে অপরের মধ্যে বলতো তাতে তারা ঠান্ডা বুঝতে পারত না, কিন্তু প্রচন্ড ঠান্ডা। সমস্ত ব্রজ কুমারীরা এইভাবে তারা নিত্য প্রতি যমুনায় কৃষ্ণ কথা বর্ণন করতে করতে বহুক্ষণ স্নান করার পর এই বালুকা মূর্তি মাতা কার্তায়নী সেখানে পূজন করতেন অনেকক্ষণ যাবৎ ষোড়শ বিধি বিধান অনুযায়ী। দেখুন, কৃষ্ণ ভজন করতে গেলে লজ্জাকে ত্যাগ করতে হবে। কোন লজ্জা? লোক লজ্জা। এই ব্রজ কুমারীরা তাদের পিতামাতা, আত্মীয় স্বজন, বান্ধবীরা বা অন্যান্য সকলের থেকে তারা নিজেদের লজ্জাকে সরিয়ে নিয়েছিলেন। কেন না? কৃষ্ণ ভজন করতে গেলে বাধক অনেক হয়। কৃষ্ণ ভজনের সহযোগী একমাত্র সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তরাই সাহায্য করে। নিজের আত্মীয় স্বজনরা তো পেছন দিক থেকে লেজ ধরে টানার জন্য থাকে, যেগুলো কলি পাঠিয়ে দেয় তাদেরকে, যে তোমরা কৃষ্ণ ভজন করতে দিও না। তাই আত্মীয় স্বজন হবে বাধক, এটা তাদের দোষ নয়, কলি তাদেরকে প্রেরণা দিয়ে লেজ ধরে টানা। তাই কৃষ্ণ ভজনের সমস্ত সকলের বাধাকে অতিক্রম করে এই ব্রজ কুমারীরা তারা যমুনার জলে স্নান করে নিত্য প্রতি ষোড়শ বিধিবিধান অনুযায়ী মাতা কাত্যায়নী ব্রত করতেন, পূজন করতেন। আর তাদের চাওয়া পাওয়া কি ছিল? হে পরমা বৈষ্ণবী, হে দেবী, হে মা কাত্যায়নী, আমরা যাতে কৃষ্ণকে আমাদের পতিরূপে প্রাপ্ত হই। নিত্য প্রতি যখন প্রার্থনা করতেন, প্রার্থনা করে কথাই বলতেন, হে মা কাত্যায়নী দেবী, ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের পতিরূপে যাতে আমরা পেতে পারি, তুমি এই আশীর্বাদ করো। তার সমস্ত অনেকে মনে করেন আমি তো বৈষ্ণব হয়ে গেছি দেব দেবী মানব না, তাহলে হবে না। দেব দেবীতে অবজ্ঞা করা এটা অপরাধ। সমস্ত দেব দেবীকে দণ্ডবত প্রণাম করে কি বলতে হবে, হে মা হে দেব আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমি যাতে কৃষ্ণের চরণে মনকে জন্ম জন্মান্তরের জন্য সমর্পণ করতে পারি, তোমরা এই আশীর্বাদ করো। সমস্ত ব্রজকুমারীগণ এত ঠান্ডা এত কষ্ট খেয়ে না খেয়ে মাতা কাত্যায়নী ব্রত করতেন, আর তাদের প্রতিদিনের প্রার্থনা ছিল আমাদের কৃষ্ণকে আমাদের পতিরূপে প্রদান করো। এই ব্রজকুমারীগণ একটি অপরাধ করত যেটা অজান্তে অজ্ঞাত সারে তারা জেনে বুঝে করেন। এই ব্রজকুমারীরা সেই ভীষণ ঠান্ডার সময়ে অগ্রহায়ণ মাসে এই যমুনার জলের মধ্যে প্রবিষ্ট হয়ে তারা নিজেদের বস্ত্র সব খুলে উপরে রেখে দিত, বিবস্ত্রা হয়ে স্নান করত। তা কোনো নদীতে কোনো তীর্থক্ষেত্রে এই প্রকার বিবস্ত্র হয়ে স্নান করার বিধি নেই, কোনো প্রকার বিধি নেই, নিজেদের বস্ত্র পরিধান করেই স্নান করার বিধি শাস্ত্রে লেখা আছে। এইভাবে এক মাস কেটে গেল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দেখলেন আমার গোপীরা তারা একটি অপরাধ করছে। একেবারে শেষ দিন ব্রজ গোপিকাগণ নিজেদের বস্ত্র যমুনার পাড়ে রেখে বিবস্ত্রা হয়ে যমুনাতে স্নানরতা। শ্রী গোবিন্দ কি করলেন, সব বস্ত্রগুলিকে এক জায়গায় করে নিয়ে একটি কদম বৃক্ষ উঠলেন, উঠে তিনিও কদম বৃক্ষে উঠলেন, বস্ত্রগুলিকে কদম বৃক্ষে রেখে দিলেন। এবারে গোপিকাদের বলছেন, হে ব্রজ গোপীগণ এসো এসো, তোমাদের বস্ত্রগুলো আমি হরণ করেছি, তোমরা নিজে নিজে এসে বস্ত্রগুলিকে নিয়ে নাও। ব্রজকুমারীগণ তারা লজ্জা পাচ্ছে, এটা কেমন করে সম্ভব। তা এখানে আমাদের টিকাকারগণ অনেক বিশাল ব্যাখ্যা করেছেন, আমি সারাংশ বলবো। তো ব্রজকুমারীগণ তারা লজ্জা পাচ্ছে, এটা কি করে সম্ভব, বলছেন দেখো তুমি আর্য নন্দের পুত্র, তুমি এই প্রকার করতে পারো না, আমাদের বস্ত্রগুলি যেখানে ছিল তুমি সেখানে রেখে দাও। ভগবান বললেন না তা হবে না। ভগবান এখানে টিকাকারগণ বলছেন যে ভগবান তিনি সর্বত্র বিদ্যমান, যে কোনো জায়গাতেই আকাশে বাতাসে জলে স্থলে সমস্ত জায়গাতেই প্রভু নিবাস করেন। বলছে না না তোমরা উঠেই নাও। গোপীগণ বললেন দেখো তুমি এমন করতে পারো না, তুমি মহারাজ নন্দের পুত্র, তুমি এমন নিন্দিত কার্য করতে পারো না। গোবিন্দ বলছে না না তোমরা উঠে এসে নিজ নিজ বস্ত্র নিয়ে নাও। অনেক কথা হলো, আমি সারাংশ বলবো এরপরে। অনেকে মনে করেন যে বস্ত্র হরণ লীলাটা বোধহয় একটু এই রকমই, কিন্তু তা না, এর অনেক তাৎপর্য। ব্রজ গোপিকাগণ নিজ নিজ গুপ্তাঙ্গ ঢেকে মাথা নিচু করে কৃষ্ণের সমীপে এলেন, কৃষ্ণ প্রত্যেককে বস্ত্র প্রদান করলেন, এবং কৃষ্ণ বলছেন দেখো হে ব্রজ কুমারীগণ তোমাদের ব্রত সফল হয়েছে, কিন্তু তোমাদের একটি অপরাধ হয়েছে। কি অপরাধ, যে তোমরা জলকে অর্থাৎ বরুণ দেবকে অপমান করেছ। দেখো তোমরা বিবস্ত্রা হয়ে যমুনায় স্নান করতে করাটা তোমাদের উচিত হয়নি, তাই তোমরা বরুণ দেবের নিকটে তোমরা ক্ষমা চাও, যে তোমরা এটা জানো না, তোমাদের দ্বারা ভুল হয়েছে, সুতরাং হে বন্দে তুমি আমাদের অপরাধকে মার্জনা করো। সরলচিত্ত ব্রজ কুমারীগণ তাই করলেন। তা এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত বিধিকে উল্লঙ্ঘন করেন, শাস্ত্রীয় বিধিকে প্রভু নিজেও কখনো উল্লঙ্ঘন করেন না। কিছু ব্যক্তি আছেন যারা বৈদি ভক্তিকে ছেড়ে বলে আমি রাগানুগা মার্গে পৌঁছে গেছি। এই স্থানে টিকাকারগণ বলছেন এগুলো নেহাত মূর্খ। আরে বৈদি ভক্তি করতে করতে সে আপনা আপনি রাগাত্মিক রাগানুগা মার্গে পৌঁছে যাবে, সে সেটা বুঝতেও পারবে না। অনেকেরই ধারণা বলে আমি রাগ মার্গে ভজন করছি। আরে এটা তো একটা মূর্খতা, আগে তো বিধিকে মেনে চলতে হবে। বৈদি ভক্তি করতে করতে সে কখন যে রাগাত্মিকা মার্গে পৌঁছে যাবে সে নিজেও জানতে পারবে না, সেজন্য তার আলাদা রাগানুগা মার্গের ভজন কোনো আলাদা নয়। রাগানুমার্গ মানে কি, মনের ইচ্ছাটা অনুরাগটা আরো বেড়ে যাবে, সেটাই তো অনুরাগ, সেটাই তো রাগাত্মিকা। তা বৈদিকে বৈদি ভক্তিকে ছেড়ে কেউ যদি বলে আমি রাগানুগা মার্গের উপাসনা করি তাহলে এটা যথাযথ নয়। বৈদি ভক্তি করতে করতে কখন যে সে রাগানুগা মার্গে পৌঁছে যাবে সে নিজেও জানবে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপিকাদের বললেন তোমরা অপরাধ করেছ, বরুণ দেবের কাছে ক্ষমা চাও, তাই করলেন। এবারে ভগবান তাদেরকে বললেন আমিও তোমাদের এই ব্রতে সন্তুষ্ট হয়েছি, সুতরাং আগামী রজনীতে শারদীয় রাস পূর্ণিমাতে অনেক রাত্রির সমাবেশ হবে যে পূর্ণিমা, সেই পূর্ণিমার দিন আমি তোমাদের সঙ্গে রাস করব, তোমরা এখন যেতে পারো। গোপিকাগণ তারা যেতে চাইলেন না, কিন্তু গোবিন্দ বললেন তোমরা গৃহে যাও, গিয়ে আমার কথা শ্রবণ করো, আমার কথা কীর্তন করো, আমার লীলাসমূহ স্মরণ করো, তোমাদের মনোচ্ছা মনোকামনা আমি পূর্ণ করব। ভগবান তিনি গোপিকাদের অঙ্গ প্রত্যঙ্গের উপরে অলৌকিক দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, সারাংশ অনেক কথা শত শত পাতা লিখেছেন, তার মধ্যে সারাংশ আমি দু তিন লাইনে শেষ করছি। যে ব্রজ গোপীদের অঙ্গটা ছিল স্বাভাবিক প্রাকৃত, তা ভগবান শ্রী গোবিন্দ তিনি তো অপ্রাকৃত, সৎ চিত আনন্দ ঘনমূর্তি সচ্চিদানন্দময়, তাই ভগবান নিজের অলৌকিক দৃষ্টি দ্বারা তাদের সর্ব অঙ্গটি করে দিয়েছিলেন অপ্রাকৃত, যাতে এই গোপীরা রাসে গিয়ে প্রভুর সঙ্গে নৃত্য গীত করতে পারে। তাই প্রভু অলৌকিক দৃষ্টি দ্বারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের উপরে দৃষ্টি নিক্ষেপ করলে পর তারা অপ্রাকৃত হয়ে যায়। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। তাহলে এই বস্ত্রহরণ লীলার তাৎপর্য হচ্ছে এটা, একেবারে সারাংশ শত শত পৃষ্ঠার সারাংশ হচ্ছে এটা, ভগবান শ্রীকৃষ্ণ তাদের অঙ্গের প্রতি শুভ দৃষ্টি করলে তাদের শরীর অঙ্গটা হয়ে যায় অপ্রাকৃত, অপ্রাকৃত না হলে রাসে প্রবেশ করতে পারবে না। ভগবান তাদেরকে অতি কষ্টে বিদায় দিলেন। ভগবান কৃষ্ণ বলরাম একবার গোচারণ করতে করতে পৌঁছে গিয়েছেন মথুরার নিকটে নিকটে, মথুরায় নয় ব্রজমন্ডলের মধ্যে, মথুরাটা আবার সম্পূর্ণ ব্রজমন্ডল বললে হবে না, মথুরারও আবার ভাগ আছে। তো যখন গোচারণ করতে করতে মথুরার নিকটে নিকটে পৌঁছেছেন, সেই সময় সমস্ত সখারা তারা কৃষ্ণ বলরামকে বলছে, আরে কানাই, আরে বলাই দাদা, আমরা তো খুব ক্ষুধার্ত, আজকে তো কোনো খাদ্য সঙ্গে নিয়ে আসেনি, তোমরা বললে যে আজ কিছু নিতে হবে না, কিন্তু এখন তো আমরা ভীষণ ক্ষুধার্ত, যেতে যেতে সন্ধ্যা হবে, আমাদের কিছু খেতে দাও। কানাই বললেন, হে সখারা, কিছুটা দূরে দেখবে এক জায়গাতে বিশাল যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞ মণ্ডপে গিয়ে তোমরা আমাদের দুই ভাইয়ের কথা বলবে, দেখবে তারা অনেক অন্ন ব্যঞ্জনাদি তোমাদেরকে দেবে। কৃষ্ণের সখারা যেখানে যজ্ঞ হচ্ছিল, পরম তেজস্বী বেদবিদ ব্রাহ্মণদের কাছে গিয়ে কৃষ্ণ বলরামের এই সংবাদটি বললেন যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, আমাদেরকে পাঠিয়েছে, আপনারা কিছু খাদ্য অন্ন আদি আমাদেরকে প্রদান করুন। ব্রাহ্মণগণ কানেই নিল না, আরে কোথায় ওই বনে বনে ঘুরে বেড়ায় নন্দের বেটা কৃষ্ণ বলরাম, আমাদের এই যজ্ঞ ছেড়ে আমরা তাকে দিতে যাব এখন অন্ন ব্যঞ্জন আদি, ওসব সময় নেই আমাদের, তোমরা যেখান থেকে এসেছো মানে মানে কেটে পড়বে। তারা দুঃখিত হয়ে কৃষ্ণ সমীপে এল, কৃষ্ণকে সমস্ত কিছু অবগত করালো। কৃষ্ণ বললেন যে দেখো, আমি তো তোমাদের ব্রাহ্মণের কাছে যেতে বলিনি, ওই ব্রাহ্মণদের কাছে গিয়ে তোমাদের লাভ হবে না, ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও। আবার যাবো সখা? হ্যাঁ যাও না, ব্রাহ্মণ পত্নীরা যেখানে ছিলেন সেখানে গিয়ে সখারা অনেক দৈন্যের সঙ্গে বলছেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, হে ব্রাহ্মণী সকল, আমরা কৃষ্ণ বলরামের দ্বারা প্রেরিত হয়েছি, আমাদের সখার দয় কৃষ্ণ তথা বলরাম তারা ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, তা আমাদের জন্য কি কিছু অন্ন ব্যঞ্জনাদি তোমরা দেবে? যখন কৃষ্ণ বলরামের কথা ব্রাহ্মণীগণ শ্রবণ করল, তারা তাদের মধ্যে এক দিব্য আনন্দ হল, তারা সঙ্গে সঙ্গে অনেক অনেক অন্ন ব্যঞ্জন মিষ্টক এবং লস্যি শরবত জাতীয় সমস্ত প্রকার খাদ্য সামগ্রী সমস্ত অনন্ত ব্রাহ্মণ পত্নীরা তারা একত্রিত করল। এবারে তারা কৃষ্ণ বলরামের দিকে ছুটে চলেছেন আর ভাবছেন, আজ আমরা ধন্য হয়ে গেছি, আমাদের জীবনটাই মনুষ্য জন্ম আমরা সার্থক করতে পারলাম, যে কৃষ্ণ বলরাম আমাদের মতন নারীদের কাছে তিনি খেতে চেয়েছেন, এর থেকে সৌভাগ্য আর কারো নেই। তারা যখন নিজ নিজ থালি বর্তন আদি সঙ্গে করে নিয়ে তারা বনের দিকে প্রস্থান করতে যাচ্ছে, তখন তার স্বামীরা ব্রাহ্মণেরা একেবারে তীব্র বিরোধ করল, এমনকি তর্কতর্কি হওয়ার পরে ব্রাহ্মণগণ বলছেন, দেখো তোমরা যখন আমাদের কথা শুনবেই না, আরে কোথায় কৃষ্ণ বলরাম, জানা নেই শোনা নেই, তোমরা তাদের জন্য অন্ন নিয়ে যাচ্ছ, যাও তোমরা যদি যাবেই তাহলে আমরা তোমাদেরকে ত্যাগ করলাম, তোমাদেরকে আর আমরা গ্রহণ করব না যদি যাও। দেখুন ব্রাহ্মণ পত্নীগণের কেমন ভক্তি কৃষ্ণ বলরামের প্রতি, তাদের স্বামীদের বলছে ঠিক আছে আমরা আর ফিরে আসব না, আমরা যখন তোমাদের দ্বারা পরিত্যক্তা হলাম তাহলে আমরা কোনোদিন ফিরে আসব না, আমরা চললাম। একে বলা হয় ভক্তি, একে বলা হয় প্রেম। সকলের মন যুগিয়ে হরিভজন করা অসম্ভব, ইহ জগতে কেউ কারো মনকে কখনোই সন্তুষ্ট করতে পারে না। তা দেখুন ব্রাহ্মণ পত্নীগণের থেকে আমাদের কি শিক্ষা, যে তারা নিজেদের স্বামীরা বলছে তোমরা যদি কৃষ্ণ বলরামের কাছে যাও তাহলে আমাদের থেকে চির বিদায় নিয়ে যাও, আর যেন আমাদের গৃহে তোমরা ফিরে এসো না। ব্রাহ্মণ পত্নীগণ সেটাই স্বীকার করলেন। যে ঠিক আছে আমরা আর ফিরে আসবো না, চলে গেলেন কৃষ্ণ বলরামের সমীপে। কৃষ্ণ বলরাম ব্রাহ্মণ পত্নীদের এই দশা দেখে বুঝতে পারলেন, এবং এই ব্রাহ্মণ পত্নীগণ সহস্তে পরিবেশন করলেন কৃষ্ণ বলরাম সহ সমস্ত সখাদের, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন, সকলে মনের আনন্দে খেলেন। ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণের স্তব স্তুতি করছিলেন আর বলছিলেন, হে প্রভু, হে ভগবান, তুমি যে আমাদের প্রতি কৃপা করে, আমরা অবলা জাতি, নারী জাতি, তথাপি তুমি কৃপা করে আমাদের থেকে কিছু ভোজন করতে চেয়েছো, এটা আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। প্রসাদ খাওয়া দাওয়া শেষ, ব্রাহ্মণ পত্নীগণকে ভগবান বলছেন, দেখো এখন অনেক সময় হয়েছে, তোমরা আমার নিকটে রয়েছো, এখন তোমরা প্রত্যেকেই আপন আপন গৃহের দিকে চলে যাও। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, হে ভগবান, আমরা তো সকলকে চিরতরে ছেড়ে দিয়েই চলে এসেছি, তাদেরকেও আমরা ত্যাগ করেছি, আর আমাদের স্বামীদের দ্বারা আমরা পরিত্যক্তা, সুতরাং আমরা আর ফিরে গেলেও তারা গ্রহণ করবে না, আর আমরা তো তোমার চরণমূল থেকে ফিরে যাওয়ার জন্য আসেনি, আমরা তো তোমাকেই সমস্ত কিছু সমর্পণ করেছি, তাই হে গোবিন্দ, আমরা তোমার চরণ ছেড়ে আর কোথাও যাব না। ভগবান বললেন, দেখো আমার নিকটে থাকলে এই প্রকার ভক্তি থাকবে না। শ্রবণাত দর্শনাত ধ্যানান মই ভাব নুকীর্তনাত ন তথা সন্নিকর্ষেন প্রতিয়াত তত গৃহান। দেখো হে ব্রাহ্মণ পত্নীগণ, তোমাদের এই ভাবকে আমি অনেক কদর করি, সম্মান করি, কিন্তু দেখো ন তথা সন্নিকর্ষেন, আমার নিকটে থাকলে তোমাদের এই প্রকার ভক্তি থাকবে না। দেখো আমাকে পেয়ে গেলে আনন্দ আছে, কিন্তু আমাকে পাওয়ার জন্য যে সাধন পদ্ধতি, এটা হচ্ছে সব থেকে বেশি আনন্দের। কেমন? এই যে আপনারা হরিকথা শ্রবণ করছেন, এটাই পরম আনন্দ। দেখুন নিজেদের কাজ কর্ম গুছিয়ে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিয়ে যে না, আমাকে হরিকথায় অংশগ্রহণ করতে হবে, এটাই হচ্ছে দিব্য আনন্দ। আর কেউ যদি মনে করে যে আমি হরিকথা শ্রবণ করব, মনে করতে হবে গোবিন্দ তার হৃদয়ের মধ্যে গিয়ে বসেছেন, তা না হলে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য সকলের হয় না। হে ব্রাহ্মণ পত্নীগণ, শ্রবণাত দর্শনাত ধ্যানান্ময় ভাবনুকীর্তনাত, আমার নিকটে থাকলে এই প্রকার ভক্তি থাকবে না, তাই তোমরা নিরন্তর আমার কথা শ্রবণ করো, আমার কথা কীর্তন করো, আর আমার লীলা কথাগুলিকে স্মরণ করো, লীলা স্মরণ করো, এতেই তোমাদের দিব্য আনন্দ হবে, তোমরা অন্তিমে আমাকেই প্রাপ্ত হবে। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, হে প্রভু, আমাদের স্বামীরা তো আমাদের গ্রহণ করবে না, বলছেন আমার আশীর্বাদ যে তোমাদের সঙ্গে আছে, দেখবে তোমাদের স্বামীরা তোমাদেরকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষারত, তারা নিজেদেরকে ধিক্কার দিচ্ছে, আমি তাদের প্রতি কৃপা করেছি। দেখুন যদি স্ত্রী ভক্তিমতী হয় তাহলে স্বামীও ভক্তিমতী ভক্তিমান হয়ে ওঠে, তা ব্রাহ্মণদের কোনো ভক্তি ছিল না, ব্রাহ্মণদের ছিল প্রকাণ্ড জ্ঞান, সমস্ত বেদ যাদের তটস্থ, যজ্ঞ কর্মে কর্মকাণ্ডীয় কর্মাদি তারা একেবারে সুনিপুণ, কিন্তু তাদের হৃদয়ে গোবিন্দের প্রতি বিন্দুমাত্র ভক্তি ছিল না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের পত্নীদের ভক্তিকে লক্ষ্য করে তাদের স্বামীদেরকেও আশীর্বাদ করে দিলেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, যাও যাও তোমরা আপন আপন গৃহে প্রস্থান করো। ভগবানের আদেশকে শিরোধার্য করে প্রভুর চরণ স্পর্শ করে প্রভুর চরণে মস্তক টেকিয়ে তাদের প্রভুর চরণ রজ নিয়ে তারা রোদন করতে করতে, কেন কৃষ্ণ বিরহ, আহা আমরা কৃষ্ণকে পেয়েও আজ দূরে চলে যাচ্ছি, কিন্তু এটা ওনার আজ্ঞা ওনার আদেশ। তাই ব্রাহ্মণ পত্নীরা তারা নিজ নিজ গৃহের দিকে চলল। ভগবানের কৃপায় সেই ভক্তিহীন প্রকাণ্ড জ্ঞানী সেই সমস্ত ব্রাহ্মণগণ তখন আফসোস করতে লাগলেন, আহা সেই বেদবিদ সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি বেদের প্রধান দেবতা তাকে আমরা চিনতে পারলাম না, আমাদের স্ত্রীরা যাদের কোনো পৈতা নেই বেদে অধিকার নেই তারাই কিনা প্রভুকে জেনে ফেলল প্রভুকে চিনে ফেলল, প্রভুর প্রতি তাদের অগাধ ভক্তি, আমাদের জন্মই ধিক, আমরা আমাদের ব্রাহ্মণ হয়ে লাভটা কি হয়েছে যে আমরা প্রভুকেই চিনতে পারলাম না, বরঞ্চ আমার স্ত্রীরা আমাদের স্ত্রীগণেরা তারা ধন্যাতি ধন্যা যে তারা প্রভুর উদ্দেশ্যে এখান থেকে তাদের ভোজন সামগ্রী নিয়ে গেছে, আমার আমরা তাদেরকে বহিষ্কার করেছি ত্যাগ করেছি তথাপি তাদের সেদিকে ভ্রূক্ষেপ নেই, তারা বলল ঠিক আছে আমরা কোনোদিনই ফিরে আসব না। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রেরিত ব্রাহ্মণ পত্নীগণ যখন ফিরে আসছে নিজ নিজ স্বামী ব্রাহ্মণেরা আপন আপন স্ত্রীদের অনেক স্তুতির সঙ্গে প্রশংসার সঙ্গে তাদেরকে নিজের গৃহে টেনে নিলেন এবং তাদের কাছে অপরাধ ক্ষমা চাইছেন যে হে পত্নীগণ, নিজ নিজ পত্নীর কাছে বলছেন আমাদের অপরাধ হয়েছে আমার ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও। একে অপরে মিলে গিয়ে তারা সকলেই কৃষ্ণ ভক্ত হয়ে উঠলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবানের 7 বর্ষ বয়সে পদার্পণ করেছে তা প্রভু দেখুন সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি মনুষ্য বালক হয়ে জন্ম পরিগ্রহ করে ভক্তদের আনন্দ বিধানের জন্য কিনা করে থাকেন, তা সেই ভগবান তিনি আমাদের প্রতি কৃপা করার জন্য সর্বদাই সজাগ, কিন্তু আমরা এমনই নিষ্ঠুর এমনই আমাদের দুর্ভাগ্য, সেই প্রভুকে আমরা সহসা উপাসনা করতে চাই না, এটাই আমাদের পরম দুঃখের কারণ। যারা করছেন তারা অনেক ভাগ্যবান। ভগবান তিনি এই ব্রজের মাটিতে খালি পায়ে যত্রতত্র বিচরণ করে এই ব্রজভূমিকে ধন্য করে দিয়েছিলেন। দেখুন এখনো পর্যন্ত এই ব্রজভূমিতে কলি বিশেষ রূপে প্রবেশ করতে পারেনি, যেমন পদ্মপুরাণের মাহাত্ম্যের মধ্যে ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্য তারা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে বৃন্দাবনের মাটিতে চলে গেলেন যমুনার তীরে, তৎক্ষণাৎ বৃন্দাবনের মাটি স্পর্শ প্রাপ্ত হয়ে ভক্তি মহারানী পূর্বের ন্যায় যৌবনা হয়ে উঠেছিলেন। দেবর্ষী নারদ বলছেন যে অহৌ এই বৃন্দাবন ধন্য, কারণ এই বৃন্দাবন ছাড়া দেবর্ষী নারদ হরিক্ষেত্র কুরুক্ষেত্র শ্রীরঙ্গ সেতুবন্ধন সমস্ত তীর্থে ভ্রমণ করে দেখেছেন কলি পূর্ণরূপে প্রবেশ করে গিয়েছে, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে এখনো তার মাটির গরিমা মাটির মহিমা অনেক অনেক গুণে বেশি। এখনো দেখবেন ব্রজের মধ্যে সর্বত্রই রাধে রাধে ধ্বনি সর্বত্র উঠছে, অনন্ত ভক্তেরা তাদের মুখ থেকে রাধা নাম প্রতিধ্বনিত হয়ে দিক বিদিককে একেবারে পরম মঙ্গলময় করে তুলছে, এখনো তার প্রমাণ রয়েছে আপনারা অনেকেই গিয়েছেন। বল শ্রীরাম বৃন্দাবন কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়স, তিনি একদিন এই গোষ্ঠে ফিরছেন সায়ংকালে। অনেক দূর থেকে ব্রজমণ্ডলে বিভিন্ন প্রকার ভোজ্য দ্রব্য, মিষ্টক আদি, ভাজা ভুজি ইত্যাদি তৈরি হচ্ছে। ভগবানের নাকটা আবার বড় সাংঘাতিক, বহু দূর থেকেই বুঝতে পেরেছেন এত কিছু সৌরভ শুদ্ধ ঘি দিয়ে তৈরি, এখনকার মতো নকল নয়, শুদ্ধ ঘিয়ের সব সৌরভ একবারে বন থেকে বনান্তরে প্রবেশ করেছে। কানাইয়ের নাকটাও আবার তেমন, কানাই ভাবছে অন্যদিন তো এত সব ভাজাভুজির গন্ধ পাওয়া যায় না, আজকে এত সুগন্ধ কোথার থেকে আসছে। যখন গোষ্ঠে প্রবেশ করল, সমস্ত মায়েরা, মা যশোদা, রোহিণী দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের সখাদের মায়েরা, তারা আরতি নিয়ে প্রস্তুত থাকে, নিজের বাচ্চারা আসছে তাদেরকে স্বাগত জানায়, তাদের কুশল বার্তা জিজ্ঞাসা করে, বনের মধ্যে কোনো অসুবিধা হলো কিনা সেগুলি জিজ্ঞাসা করে। সেদিন আর কেউ নেই স্বাগত করানোর জন্য, কেন এই সময় দেবরাজ ইন্দ্রের পূজা হয়, তার অনেক দিন আগে থেকেই তাদের শুকনো খাদ্য সামগ্রী তৈরি হয়ে যায়, ভাজাভুজির কাজগুলো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাকেও মা আজকে স্বাগত জানাতে আসলো না, অন্যদিন তো বাইরে দাঁড়িয়ে থাকে, কানাই আসছে, এই এলো আর ওই এলো, কিন্তু আজ কোনো স্বাগতের ব্যবস্থা নেই, কি ব্যাপার? কানাইয়ের একটু রাগ হয়েছে, বলছেন মা দেখো আমাকে নাকি খুব ভালোবাসে, অথচ আজকে তো আমাকে আহ্বান করার জন্য যাই, গিয়ে দেখছেন রান্না ঘরে অনেক কিছু একেবারে ঢিবি ঢিবি করে রেখেছে, সব নানান রকম মিষ্টি ভাজা ভুজি, নাম বলাও বড় মুশকিল। এই প্রকার সমস্ত ব্রজবাসীর ঘরে ঘরে বিশাল আয়োজন, চতুর্দিকে ঘিয়ের সৌরভ। কানাই গিয়ে বলছেন মা, ও মা তুমি শোনো না নাকি? মা যশোদা বেরিয়ে বলছে কি রে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন রে? বলছেন আজকে তো আমাকে স্বাগতের জন্য কিছু করলে না, অন্যদিন তো গিয়ে আর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো। বলছেন আরে এখন তো ওই দেবরাজ ইন্দ্রের পূজার সময়, এখন আর স্বাগত টাগত করার সময় নেই বাবা, তুই আপনা আপনিই চলে আসিস। সে কি দেবরাজ ইন্দ্রের পূজা কেন? বলছেন সেসব তো বলতে পারবো না আমি, এটা বহু পুরাতন প্রথা, অনেক আগের থেকে চলে আসছে, আমাদের বংশ পরম্পরা অনুযায়ী ব্রজের একটি মহোৎসব এটা, দেবরাজ ইন্দ্রের যজ্ঞ। বলছেন তা বলে এত কিছু রান্না? বলছেন আরে সব বাড়িতেই এমন হয়। আচ্ছা দাও দাও তাড়াতাড়ি দাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মা যশোদা তিনি বলছেন কানাই তোর অপরাধের ভয় নেই? ভগবানকে বলছেন অপরাধের ভয় নেই? আরে দেবরাজ ইন্দ্রের জন্য তৈরি হয়েছে, তুই আগে খাবি মানে? কানাই বলছে আরে আগে তো আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে, কেমন সুস্বাদু হয়েছে, সেগুলো আমি আগে খেয়ে দেখি। বলছেন রাম রাম এমন বলতে নেই কানাই, দেবরাজ ইন্দ্রের পূজার জন্য তৈরি হয়েছে, এটা অগ্রভাগ কাউকে দেওয়া যাবে, দেবে না তুমি? না আমি দেব না। আচ্ছা তুমি বলো তো এই দেবরাজ ইন্দ্রের পূজা করে কি হবে? মা যশোদা তো জানেন যে কানাইয়ের সঙ্গে তর্ক করে তো পারা মুশকিল। বলছেন দেখ কানাই, আমি এক তো মূর্খ শুল্ক, কখনো পাঠশালাতেও যাইনি, আবার আমি গোয়ালিনী, তোর সঙ্গে আমি তোর ওই অত বড় বড় কথার উত্তর আমি দিতে পারবো না। দেখ ওই দূরে মিটিং হচ্ছে, তুই ওই মিটিংয়ে গিয়ে তোর বাবা আছে, তোর দাদুরা আছে, ঠাকুর দাদারা আছে, সেখানে গিয়ে মাথা মার, যা তোকে আমি খেতে দেবো না, পরে রাত্রে দেবো আলাদা। কানাই দ্রুত গতিতে যেখানে মিটিং চলছিল সেখানে এলো, সেখানে এসে বাবাকে বলছে বাবা কি করছো তোমরা? কানাইকে কাছে পেয়ে বলছেন আয় লালা আয়, নিজের কোলে বসিয়েছে। বলছেন বাবা তোমরা কি করছো বলো তো, এই সব বয়োবৃদ্ধরা এক জায়গায় হয়ে কিসের মিটিং চলছে? বলছেন বাবা দেবরাজ ইন্দ্রের পূজা করবো কিনা আমরা, তাই কেমন ভাবে এটা সুষ্ঠুভাবে হবে সেজন্য আমরা পরামর্শ করছি। বলছে দেবরাজ ইন্দ্রের পূজা কেন? ভগবান কানাই তখন চিন্তা করছে যে আমি এত বড় ভগবান থাকতে এই দেবরাজ ইন্দ্র সে আমার দাস হওয়ারও যোগ্য নয়, অথচ সে খেয়ে যাবে আর আমি প্রভু হয়ে দেখবো, এটা কি করে হয়? তা আবার এত কিছু খাবার। নন্দ বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা বাবা এই দেবরাজ ইন্দ্র পূজা করে তোমার লাভটা কি? বলছেন, লাভ জানিস না তুমি বাবা, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস্তস্যাত্ম মূর্তয়ো তে বিবর্ষন্তি ভূতানাং প্রিণনং জীবনম পয়ঃ। মুখটা ধরে বলছে, লালা পর্জন্য ভগবান ইন্দ্র, বর্ষা করার জন্য ভগবান ইন্দ্রের কাজ। ভগবান ইন্দ্র বর্ষা করবে, চতুর্দিকে জলে ভরে যাবে, সুন্দর সুন্দর ঘাস হবে। ঘাস হলে আমাদের তো ধন সম্পত্তি বলতে গাভী, সেই গাভীরা কচি কচি ঘাস খাবে, তারা সুন্দর দুধ দেবে, সেই দুধের থেকে মাখন তৈরি হবে, আর তোমাকে মাখন খাও। কত সুন্দরভাবে বলে দিলে, শ্লোকের অর্থই এরকম। কানাই বললেন, কানাই বলছে, বাবা তাহলে শোনো, এই সমস্ত দেবরাজ ইন্দ্রের কাজ নয় এগুলো। বলছে, রাম রাম, এমন বলতে নেই, অপরাধ হবে। বলছেন, আরে অপরাধ শাস্ত্রের প্রমাণ তাই তো শ্রেষ্ঠ। বলছে, তুমি আবার শাস্ত্র কোথার থেকে জানলে? তা বলছে, তুমি কি মনে করো আমি শুধু গরু চড়িয়ে বেড়াই নাকি? তুমি জানো বৃন্দাবনের যত্র তত্র কত বড় বড় সাধুরা থাকে, আমি গরু চড়াতে চড়াতে তাদের সঙ্গে সৎসঙ্গ করি, সেই সৎসঙ্গ থেকে আমার তো অনেক জ্ঞান আছে। তো বলছে, তোর জ্ঞান কি বলছে? কৃষ্ণ বলছেন, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ম সেমম কর্মণৈবাভিপদ্যতে। বাবা, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, যে যেমন কর্ম করবে সে সেই প্রকার ফল পাবে। এতে দেবরাজ ইন্দ্র কি করবে? যে যেমন কর্ম করবে, সুখ দুঃখ ভয় ক্ষমা এগুলো যে যার সংস্কার অনুসারে তার তার হবে, এতে দেবরাজ ইন্দ্র কিছু করবে না। বলছে, না না দেখো, দেখ কানাই, আমাদের তো বংশ পরম্পরা ক্রমে এটা চলে আসছে, যদি না করি তাহলে এটা অপরাধ হয়ে যাবে। বলছেন, আরে অপরাধ টপরাধ কিছু না, দেবরাজ ইন্দ্রের কাজই হচ্ছে বর্ষা করবে, তাই তার যজ্ঞ করার কি দরকার? তার যজ্ঞ করার দরকার নেই। বলছেন, লালা এমন বললে অপরাধ হবে। বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমার কথা মানবে না, এক কাজ করো, তোমরা যত গোপেরা আছো দুটো ভাগ হয়ে যাও। দুটো ভাগ হয়ে একদল দেবরাজ ইন্দ্রের পূজা করো, আরেক দল কিছুই করো না। তাহলে দেবরাজ ইন্দ্র যখন বর্ষা করবে তখন দেখবে এ আমার যজ্ঞ করেনি, এর খেতে বর্ষা করবো না, যে যে আমার যজ্ঞ করেছে তার তার খেতে বর্ষা করবে। বলছেন, এটা আবার হয় নাকি? বলছে, এটাই হয়, দেবরাজ ইন্দ্রের কাজ যথাসময়ে সে বর্ষা করবে, এ তো প্রভু বিধান করে রেখেছেন, তার কাজ সে বর্ষা করবে, এতে যজ্ঞের কোনো প্রয়োজন নেই। উপনন্দ আদি তারা কৃষ্ণকে সবাই মানে। বলছেন, নন্দ দেখো, তোমার এই বালক সাধারণ বালক নয়, দেখো না কত অসুর আদিকে মেরেছে, কেউ তাকে কোনো ক্ষতিই করতে পারেনি, সেই ছোট থেকে নিয়ে ছদিন থেকে নিয়ে পুতনাবধ, তিন মাসে শকট ভঞ্জন, এক বছরে তৃণাবর্ত, ইত্যাদি ইত্যাদি কালীয় দমন, ইত্যাদি ইত্যাদি অসুরদের বধের কথা বললে, তোমার এই বালক সাধারণ না। সে কি বলতে চায় একটু ধৈর্য সহকারে শ্রবণ কর। নন্দ মহারাজ বলছেন, দেখ কানাই, তুই তিন জায়গা থেকে এমনিই বেকা, আর তোর কথাবার্তা তো সব বেকাই, তুই কি বলতে চাস সোজা করে বলতো? বলছেন, বাবা সোজা করে বলবো? হ্যাঁ সোজা বল, আমরা ওই বেকা কথা বুঝি না, আমরা সরল লোক, গোপ আমরা, ঘোষ আমরা সরল। কানাই বলছে, দেখো বাবা, দেবরাজ ইন্দ্রের পূজা করেছো, আচ্ছা দেবরাজ ইন্দ্রের যে পূজা করেছো তা দেবরাজ ইন্দ্র একেবারে সাক্ষাতে এসে তোমাদের সামনে খেয়েছে? বলছেন, না তা তো খায়নি। এমন খায় নাকি? তার উদ্দেশ্যে সমর্পণ হয়। বলছেন দেখো আমি এই ব্রজের মধ্যে এক ভগবান আছে, তার নাম হচ্ছে গিরিরাজ বাবা, এই যে গোবর্ধন পর্বতের মধ্যেই তিনি থাকেন। এই গোবর্ধন বাবা যদি তোমরা যজ্ঞ করো, দেখবে আমি কথা দিলাম, তিনি সকলের সামনে প্রকট হয়ে তিনি সকলের সামনেই সবকিছু খাবেন। বলছেন কানাই এটা আবার হয় নাকি? বলছে আর আমি কথা দিলাম তো, আমার কথায় বিশ্বাস নেই? সমস্ত গোপেরা তারা হাত তুলে বলছেন না না কানাই, তোর কথায় আমাদের সকলের বিশ্বাস আছে। তাহলে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ, ইন্দ্রযজ্ঞ বন্ধ, গিরিরাজ বাবার যজ্ঞ আরম্ভ হোক। সকলে তাতে সমর্থন করলেন। আর কিছু কিছু গোপেরা, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুরা, সখারা, তারা বলছেন কানাই যদি সত্য সত্য প্রকাট না হয়, বলছেন আরে আমি গ্যারান্টি দিচ্ছি তো, প্রকাট হবেই হবে। বলছে দেখতে পাবো তো? বলছে হ্যাঁ। বলছে নড়বে চড়বে তো? বলছেন আরে সাক্ষাৎ জ্যান্ত মানুষের মতো খাবে গিরিরাজ বাবা। সকলের একটা উৎসাহ বেড়ে গেল, নতুন একটি আকর্ষণ, ভয়ঙ্কর আকর্ষণ, যে গিরিরাজ বাবা প্রকাট হয়ে সকলের সামনে খাবে। সকলে বড় আশ্চর্য হলো যে এটা কি করে সম্ভব। আবার ভাবছে কানাই তো বহু কিছু অলৌকিক কর্ম করে বেড়ায়, এটাও হতে পারে। বলছেন কানাই আমরা তো দেবরাজ ইন্দ্রের পূজার বিধিবিধান সবই জানি, কিন্তু এই গিরিরাজ বাবার যজ্ঞের পূজন পূজন তো আমরা জানি না। আমরা সরলচিত্ত গোপ গোয়ালা, আমরা কিন্তু এই পূজন মুজন অত বুঝি না। দেবরাজ ইন্দ্রের পূজাটা আগের থেকে করে আসছি, করে করে আমাদের একটা অনুভব হয়েছে, আমরা করিনি। কিন্তু তোর এই গিরিরাজ বাবার যজ্ঞের পূজারী কোথা থেকে পাবো? কানাই বলছেন ঠিক আছে, গিরিরাজ বাবার পূজারী আমি হব, আমি গিরিরাজ বাবার পূজারী হব, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ঠিক তাই হল। বলছেন তাহলে কিছু পূজন সামগ্রী, হবন সামগ্রী, তারপরে আরো কাপড় চোপড় ইত্যাদি কি কি আনতে হবে বলো? যেমন ব্রাহ্মণরা লিস্ট দেয় এই 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 সামান। কানাই বলছে আমার গিরিরাজ বাবার অত নিয়ম টিয়ম নেই, তিনি যত বেশি বেশি ভালো মন্দ খেতে দেবে উনি সন্তুষ্ট, অন্য কিছু লাগে না, পূজন করে কি হবে? আরে যিনি খেয়ে সন্তুষ্ট তাকে খেতে দিলেই ভালো। কানাই চিন্তা করলো যে বহুকাল এমন প্রসাদ তো আর পায়নি, একবারে অনেক খেতে পাব। সখারা বলে উঠলো তোর ভগবান নিয়ম টিয়ম কিছু মানে না, শুধু খাবে? তা বলছে হ্যাঁ শুধু খাবে, তোমরা যত পারো শুধু বানাও আর বানাও, আর অন্ন বানাও অনেক মাত্রায়, সকলের অন্ন এইরকম বানাতে হবে যে যাতে প্রচুর হয়, গিরিরাজ বাবা খুব খায়। বলছেন ঠিক আছে। সকলের মধ্যে এক দিব্য আনন্দ হচ্ছে যে গিরিরাজ বাবা প্রকট হয়ে মানুষের মতো খাবে, এটা তো একটা অবিশ্বাসযোগ্য কথা, কিন্তু কানাই বলে কথা, কানাইয়ের কথা ফেলাও যায় না, অবিশ্বাস করাও যায় না, কারণ সে অলৌকিক অনেক কিছু ব্রজমন্ডলে করে দেখিয়েছে। এইবারে অনেক হই হল্লার সঙ্গে ব্রজ মায়েরাও, তারাও এই খবর শুনে অন্যান্য বারের তুলনায় দেবরাজ ইন্দ্রের পূজায় যত খাদ্য সামগ্রী বানাতো তার প্রায় 10 গুণ বেশি বানিয়ে ফেলে। ব্রজবাসীরা বললো এবার কি করব? বলছে প্রথমে তো গিরিরাজ বাবার তটদেশ একেবারে গোবর দিয়ে লেপে ফেলতে হবে। গোবর দিয়ে লেপে ফেললেন অনন্ত ব্রজবাসীরা, গোবর দিয়ে পরিষ্কার, প্রথমে ঝাড়ু টাড়ু দিয়ে একেবারে গোবর দিয়ে লেপে একেবারে চকচকে করে ফেললেন। গোবর দিয়ে লেপার একটা মহিমাই আলাদা, আমরা যতই ভালো ভালো স্টোন লাগাই গৃহে কিন্তু গোবরের প্রলেপের একটা আনন্দ আলাদা। পরিষ্কার পরিচ্ছন্ন হল, শকটে করে সমস্ত ব্রজমায়েরা, ব্রজবাসীরা, ব্রজকুমারীরা, এমনকি রাধা রানীও প্রত্যেকেই এত পরিমাণে অন্ন ব্যঞ্জন সবজি মিষ্টকাদি, যে 56-64 প্রকার তা নয়, অনন্ত ধরনের সমস্ত ভোজ্য সামগ্রী প্রস্তুত করে গিরিরাজের তটে এনে রাখলে। পরীক্ষিত মহারাজ অবাক হয়ে শুনছেন। সুখদেব গোস্বামী বলছেন, দেখো পরীক্ষিত, এত মাত্রায় খাদ্য সামগ্রী এসেছিল, অন্নের জন্য একটা দ্বিতীয় গিরিরাজ পর্বত হয়েছে। বিশাল অন্ন, অন্নকূট হচ্ছে এটা। আর সেই সাথে যত যত মিষ্টক, সে তো আর ভাষায় বর্ণনা করা যায় না। সব মিলিয়ে একদিকে 21 কিলোমিটার ব্যাপী গিরিরাজ, আর এদিকে 21 কিলোমিটার ব্যাপী খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ। কানাই তো পেটে হাত বুলাচ্ছে, বেশ হয়েছে, সুন্দর হয়েছে। তিনি বড় বড় চোখ করে, ছোট্ট কানাই 7 বছর বয়স, তিনি বড় বড় চোখ করে দেখছে। সমস্ত ব্রজবাসীরা বলছে, কানাই এবার কি করব আমরা? বলছেন, এবার গিরিরাজ বাবাকে স্নান করাতে হবে। ভাগবতের বর্ণনায় পাওয়া যায় যে গিরিরাজের কিছু দূরের থেকে যমুনা প্রবাহিত, যমুনা বয়ে চলত। সকলে আনন্দের সঙ্গে যমুনার থেকে জল এনে এনে ঢালছে। আরে, 21 কিলোমিটার জুড়ে এক পাহাড়, সেটাকে জল দিয়ে চান করানো সম্ভব? মায়েরা তো কোমরে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলছেন, কানাই এই যে এতক্ষণ জল বইলাম, বয়ে বয়ে এনে ঢাললাম, তোর গিরিরাজ বাবার গোপটাকেই তো ভেজাতে পারলাম না, আর এই সম্পূর্ণ শরীর চান করাতে করাতে আমরা তো আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, তোমাদের অসুবিধা সেটা তো বলবে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলো, দিয়ে গঙ্গার চিন্তা করলেন, দিয়ে সেখান থেকে মানসী গঙ্গা প্রকট হলো। বলো মানসী গঙ্গা কি যায়। মানসী গঙ্গা প্রকট হলে সমস্ত মায়েদের, ব্রজবাসীদের বলছেন, এবারে গঙ্গা প্রকট হয়েছে, তোমরা ঢালো জল। মাথায় জল টল দিয়ে গিরিরাজ বাবাকে স্নান করাল। সমস্ত ব্রজবাসীরা বলছে, কানাই এবার কি করব? বলছেন, এবার আর কি করবে, তোমরা সকলে হাত জোর করে গিরিরাজ বাবাকে প্রকট হওয়ার জন্য বলো, নিমন্ত্রণ দাও। সমস্ত সকলে চোখ বন্ধ করে বলছেন, হে গিরিরাজ বাবা, হে গিরিরাজ বাবা, তুমি প্রকট হও, তুমি প্রকট হও, তুমি প্রকট হও। দেখতে দেখতে গিরিরাজ বাবা, সকলে যখন চোখ বন্ধ করে এমন করেছে, কানাই সকলের দিকে দেখছে, সরল চিত্ত ব্রজবাসীরা চোখ বন্ধ করে গিরিরাজ বাবাকে প্রকট হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই সুযোগে কানাই নিজের শরীর থেকে এক গিরিরাজ বাবা বিশাল আকাশের মতন শরীর, এত কিছু খেতে গেলেও শরীরটাও তো হওয়া দরকার, বিশাল এক শরীর তৈরি করে একেবারে 2-3 পদক্ষেপে গিয়ে গিরিরাজ বাবার মানে গোবর্ধনের উপরে গিয়ে বসলেন। কানাই এবার চিৎকার করছেন, হে ব্রজবাসীগণ, দেখো দেখো গিরিরাজ বাবা প্রকট হয়েছে। সমস্ত সকলে দেখছে, দিব্য এক গিরিরাজ বাবা আকাশ জোড়া শরীর, তিনি প্রকট হয়েছে। বল গিরিরাজ মহারাজ কি জয়, বল গিরিরাজ মহারাজ কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ্যাম। প্রকট হয়েছেন, সকলের দিকে টুকুর টুকুর করে দেখছেন, সকলে অবাক, সকলে শুধু গিরিরাজ বাবারই জয়গ্রাম কীর্তন করছেন। আর চতুর্দিকে সমস্ত ব্রজবাসীরা তারা কি করছে, বল গিরিরাজ মহারাজ কি জয়, আর একটু জোরে বলবেন, জয় গিরিরাজ মহারাজ কি জয়। সমস্ত ব্রজবাসীদের মুখে শুধু জয় আর জয়, চতুর্দিকে একেবারে আকাশে বাতাসে গিরিরাজ বাবার জয়ধ্বনি প্রতিধ্বনি অতিলগ্ন। কানাইকে বলছে, কানাই এবার কি করবো রে, আমরা তো জানি না, আমরা তো ভগবান কোনদিন সাক্ষাতে চোখে দেখিনি। আরে, আসল ভগবানের সঙ্গে তো রয়েছেই, কিন্তু ব্রজবাসীরা তো আর জানে না, আমরা তো ভগবান জীবনে চোখে দেখিনি, তোর কৃপায় এই গিরিরাজ বাবাকে দেখলাম, এখন কি করব। বলছেন, কি আর করবি, সমস্ত সখাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে বলছেন, এখন আর কি করবে, এখন তোমরা গিরিরাজ বাবাকে তোমাদের দেওয়া এই সমস্ত 56 প্রকার ব্যঞ্জন, অনন্ত প্রকার ব্যঞ্জন, অন্ন আদি সেবা করতে বল। গিরিরাজ বাবা বলছেন, হে ব্রজবাসীগণ, তোমরা আমাকে আমন্ত্রণ করেছ, আমি প্রকট হয়েছি, বলো তোমরা কি চাও। সরলচিত্ত ব্রজবাসীরা তারা বলছেন, হে গিরিরাজ বাবা, এই আমাদের দেওয়া যত খাদ্য সামগ্রী আছে, খাদ্যদ্রব্য আছে, আপনি কৃপা করে এগুলো সেবা করলে আমরা খুব সন্তুষ্ট হব। ও হো, তাই নাকি? কৃষ্ণ এক স্বরূপে উপরে পৌঁছেছেন, তিনি এবার আরম্ভ করলেন। আরম্ভ করলেন মানে কি? সে বড় বড় এক এক ঝুড়ি যে এক একবারেই মুখে পুড়ে দিচ্ছে, বড় বড় এক একটা দোনা সব হা করে মুখে ঢেলে দিচ্ছে। গিরিরাজ বাবা মনের হরিষে তিনি সেবা করে চলেছে, আর চতুর্দিকে গিরিরাজ বাবার জয় দিচ্ছেন। বল গিরিরাজ মহারাজ কি জয়, বল গিরিরাজ মহারাজ কি জয়, বল গিরিরাজ মহারাজ কি জয়। সমস্ত ব্রজবাসীরা অবাক হয়ে তারা আর কি করবে, গিরিরাজ বাবার জয় দিচ্ছে আর গিরিরাজ বাবা চালিয়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন, তাই তো বহুকাল পরে এমন সব দিব্য ভোজ্য আমি প্রাপ্ত হলাম। আর চতুর্দিকে সমস্ত ব্রজবাসীরা অবাক হয়ে অপলক দৃষ্টিতে দেখছেন আর বলছেন কি, বল গিরিরাজ মহারাজ কি জয়। মা যশোদা অবাক হয়ে গিরিরাজ বাবার মুখারবিন্দকে ভালো করে দেখছে নিচের থেকে, বিশাল শরীর দেখে ভাবছে এই গিরিরাজ বাবার মুখ আর আমার কানাইয়ের মুখ তো একেবারে এক, কিন্তু গিরিরাজ বাবার মুখটা হয়তো বিশাল আকার, কানাইয়ের মুখটা না ছোট, কিন্তু স্বরূপটা তো এক। এই ভিড় ঠেলতে ঠেলতে মাতা যশোমতী, ভিড় ঠেলা কত কষ্ট, যারা কুম্ভমেলায় গিয়েছেন জানেন কুম্ভমেলার মতো ভিড়। ভিড় ঠেলতে ঠেলতে কানাই দাঁড়িয়ে আছে এক স্বরূপে, কানাইয়ের কাঁধটা ধরে মুখটা ঘুরিয়ে বলছে কানাই শোন শোন, আচ্ছা আমি অনেকক্ষণ ধরে টুকুর টুকুর করে গিরিরাজ বাবার বদনকে দর্শন করলাম, মুখারবিন্দ দর্শন করলাম, করে আছে একটা কথা বলতো, এই গিরিরাজ বাবার মুখ আর তোর মুখ দেখতে একরকম কেন? কানাই তো ঘাবড়ে গেছে, বোধ হয় ধরা পড়লাম কিনা। বলছেন আরে মা তুমি জানো না, তুমি এরা একবারে বোকা। কেন? বলছেন আরে আমার মনে হয় গিরিরাজ বাবা, এই যে তুমি পদ্মগন্ধা গাভীর দুধগুলো এক জায়গায় করে রেখো, রেখে দাও, আমার মনে হয় কখনো কখনো এসে দুই চার ঘুট খেয়ে যায়, এই জন্য দেখতে আমার মতো হয়েছে। তুমি বোঝো না নাকি? তুমি যাও তো, যেখানে ছিল সেখানে যাও, মায়েদের ওখানে যাও, ভাগিয়ে দিয়েছে। ভগবানের সখারা তারাও তো পরম রসিক, আর তার মধ্যে মধুমঙ্গল ব্রাহ্মণ বলে কথা সবসময় খিদা লেগেই থাকে ২৪ ঘন্টা। মধুমঙ্গল সে তো ভিড় ঠেলে ঠেলে কানাইয়ের কাছে এলো, আর গিরিরাজ বাবা সমানে চালিয়ে যাচ্ছে, যা আছে সব এক একটা ধামা ধরেই শোয়া করে নিচ্ছে। বড় বড় মিষ্টির জায়গা বর্তন সেগুলো একবারেই খেয়ে নিচ্ছে। মধুমঙ্গল এমনি পেটু, মধুমঙ্গল ভাবছে যে গিরিরাজ বাবা যদি সবই খেয়ে নেয় আমি কি খাবো। কানাইয়ের কাছে এসেছে, আরে কানাই, আরে কানাই বল না কি বলছিস? বলছে তোর ভগবান যেভাবে চালাচ্ছে একটু ভক্তদের জন্য প্রসাদ রাখবে তো? বলছেন আরে বোকা, ভগবান খেলে তার দ্বিগুণ হয়, জানিস না এটা? যা তুই পালা এখান থেকে। বলছেন রাখতে বলিস একটু। বলছেন ঠিক আছে, যা তুই এক পাশে গিয়ে দাঁড়া। গিরিরাজ বাবা আনন্দের সঙ্গে ভোজন করলেন, একটি বিশাল কলসি ছিল সেই জল দিয়ে হাত ধুলেন, এত কিছু পেয়েছেন, এত বড় শরীর, এক কলসি জলে হাত ধুয়ে ফেললেন, মুখ টুক পুছে ফেললেন। এবারে বলছেন হে ব্রজবাসীগণ, তোমাদের দেওয়া এই সমস্ত ভোজ্য পদার্থ আমি পেয়ে আমি অনেক অনেক তৃপ্তি লাভ করেছি, এমন সুস্বাদু দ্রব্য আমি বহুকাল পাই, যাক তোমরা আমাকে যে দিয়েছ আমি অতীব খুশি হয়েছি, বলো তোমরা কি চাও। সরলচিত্ত ব্রজবাসীরা তারা কিন্তু প্রভুর কাছে কিছু চাইলেন না, বলছেন প্রভু আমরা চাই যে তুমি জন্ম জন্মান্তর ধরে আমাদের এই ব্রজভূমিতে আমাদের সঙ্গেই থাকবে। গিরিরাজ বাবা বললেন তথাস্তু, আমি এই ব্রজ ছেড়ে তোমাদের ছেড়ে কোথাও যাব। ব্রজবাসীরা ভগবানের থেকে চাইলে অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু না তারা চান না। যারা শুদ্ধ ভক্ত তারা গোবিন্দের থেকে কিছুই আকাঙ্ক্ষা করেন না। ভগবান নৃসিংহদেব তিনি প্রহ্লাদজিকে বলেছিলেন যে প্রিয় প্রহ্লাদ, তুমি আমার থেকে কিছু চাও। প্রহ্লাদজি বলেছিলেন, প্রভু আপনার থেকে কি চাইবো আমি, আপনি তো আমাকে দর্শন দান করেছেন, এর থেকে জীবের আর চাওয়া পাওয়া কিছু থাকতে পারে? আর আপনাকে উপাসনা করে আপনার থেকে যারা কিছু চায়, নৃত্য সবই বণিক। হে প্রভু, যারা আপনার উপাসনা করে তার পরিবর্তে কিছু আকাঙ্ক্ষা করে, নৃত্য সে দাস নয়, সে আপনার দাস হতে পারে না, সে তো বণিক। বণিকেরা কি করে ব্যাপার করে? তাহলে সে বণিক হল। যারা শুদ্ধ চিত্তের ভক্ত তারা প্রভুর থেকে কিছুই চান না। আর না চাইতে যদি সবকিছু পাওয়া যায় তাহলে কিঞ্চিত চাওয়া মানে তো সেটা ভক্তি বিরোধী কাজ হয়ে যায়। তা সমস্ত ব্রজবাসীরা তারা কি বললেন, আপনি চিরকাল আমাদের ব্রজমন্ডলে আমাদের সাথেই থাকবেন। ভগবান বললেন তথা তাই হবে। সমস্ত ব্রজবাসীগণ তারা হাত জোড় করে বলছেন, হে গিরিরাজ বাবা, আমরা তো কিছু জানি না, স্তব স্তুতিও করতে জানি না, আর আপনার কাছে আমরা কি বলবো তাও তো কিছু বুঝে পাচ্ছি না, তা আপনি কিসে সন্তুষ্ট থাকবেন সেটা যদি আপনি নিজ মুখে আমাদের বলতেন। গিরিরাজ বাবা বলছেন, দেখো হে ব্রজবাসীগণ, এই যে গিরিরাজ, এই যে গোবর্ধন পর্বত, এটা আমার অঙ্গ। দেখো যারা আমাকে প্রদক্ষিণ করবে, পরিক্রমা করবে, আমি তাদের সমস্ত প্রকার মনোকামনা পূর্ণ করে দেব। আর যে সমস্ত সাধু মহাত্মারা ব্রজবাসীরা আমার এই অঙ্গ মানে গিরিরাজের টুকরো পাথর শিলা, যারা কেউ আমাকে ঘরে বসিয়ে আমাকে নিত্য প্রতি একটু সেবা করবে, আমি তাদের প্রতিও পরম খুশি হব। হে ব্রজবাসীগণ, বলো তোমরা আমার থেকে আর কি আকাঙ্ক্ষা করো? সমস্ত ব্রজবাসীগণ বললেন, প্রভু আর কিছু চাই না, আপনি তো আসল কথাই বলেছেন, আপনি চিরকাল আমাদের এই ব্রজেই থাকবেন, সুতরাং আমরা অন্য কিছু আর আকাঙ্ক্ষা করি না। গিরিরাজ বাবা সকলের দিকে আশীর্বাদ করে তিনি ধীরে 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 সেখান থেকে অন্তরিত হলেন। বল গিরিরাজ বাবা কি জয়, বল গিরিরাজ মহারাজ কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ নিতাই গৌর হরি বল। গিরিরাজ বাবা যত মাত্রায় সেবা করেছিলেন তার দ্বিগুণ হয়ে গেল। সমস্ত ব্রজবাসীরা তারা গিরিরাজ বাবার প্রসাদ পেলেন, আর নিজ নিজ শকটের মধ্যে প্রসাদ নিয়ে নিলেন, আর সমস্ত গোধনকে আগে করে, গাভীদের আগে আগে, তারপরে শকটের মধ্যে বৃদ্ধ বৃদ্ধারা, তারপরে ব্রজ কুমারীরা, তারপরে ব্রজ মায়েরা, তারপরে সমস্ত গোপেরা সারিবদ্ধ হবে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের সখারা, তারা একত্রিত হয়ে গিরিরাজ বাবার প্রদক্ষিণ পরিক্রমা শুরু করলেন। আর তাদের মুখে শুধু আনন্দের আনন্দে একটাই রব উত্থিত হচ্ছিল, কি বল গিরিরাজ মহারাজ কি জয়, বল গিরিরাজ মহারাজ কি জয়, বল গিরিরাজ মহারাজ কি জয়। এই গিরিরাজ বাবার জয়ধ্বনি করতে করতে তারা পরিক্রমা করে আপন আপন স্থানে প্রস্থান করল। এবারে দেবরাজ ইন্দ্র সে চিন্তা করছে, এই তিথিতে আমাকে তো ব্রজবাসীরা এক অনুষ্ঠান করে, আমাকে আমন্ত্রণ করে, সেই অনুষ্ঠান কি আরম্ভ হয়নি? দূত পাঠালে, দূত গিয়ে ইন্দ্রকে গিয়ে বলছেন, হে মহারাজ আপনার যজ্ঞ তো শেষ করে ফেলেছি। কিভাবে? বলছেন, ওই নন্দের এক কালো ছেলে আছে, সে সমস্ত ব্রজবাসীদের ভাঙিয়েছে। বলছেন, আরে দেবরাজ ইন্দ্র কিছু না, তোমরা গিরিরাজ বাবার যজ্ঞ করো, তোমার যজ্ঞ শেষ, এখন গিরিরাজ বাবার যজ্ঞ তারা করে ফেলেছে। আচ্ছা, এত বড় সাহস, এত বড় সাহস এই ব্রজবাসীদের, আমি দেখাচ্ছি মজা। তা প্রলয়কালীন সমস্ত মেঘেদের ডাকলেন, বলছেন ব্রজমন্ডলকে একেবারে সমুদ্রের ন্যায় প্লাবিত করে দাও, জলে পরিপূর্ণ করে দাও, যাতে কেউ বাঁচতেও না পারে। এসে বর্ষা করা আরম্ভ করলেন। বিষ্ণু পুরাণে একটি কাহিনী আছে, এখানে সেটা বলার প্রয়োজন। একবার অন্নপূর্ণা দেবী আর মহাদেবের সঙ্গে বিরোধ। কি বিরোধ? অন্নপূর্ণা দেবীর, তিনি তো অন্নপূর্ণা বলে কথা, তার হাতে কখনো অন্ন শেষ হয় না। মহাদেবের অনেক প্রভাব, কিন্তু অন্নপূর্ণা দেবীর প্রভাব কি? তার রন্ধনশালা থেকে অন্ন কখনো সমাপ্ত হয়। মহাদেবকে মাঝে মধ্যেই খোঁটা দেন, বলছেন দেখো আমার মধ্যে প্রভু এমন শক্তি দিয়েছেন, আমার হাতের অন্ন, আমার রন্ধনশালার অন্ন কোনোদিন শেষ হবে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে খেলো। মহাদেব তিনি ভাবেন যে তাই তো, এই অন্নপূর্ণা দেবীকে একটু মজা দেখাতে হবে, অন্নপূর্ণা দেবীকে একটু টাইট করতে হবে। সবসময় বলে আমাকে, আমার মধ্যে প্রভু এই গুণ দিয়েছে, আমার রন্ধনশালার অন্ন কখনো শেষ হয় না। মহাদেব ভগবান তিনি বলেন যে দেখো আমি একদিন এমন এক সাধুকে আনবো, তোমার অন্ন আমি শেষ করিয়েই ছাড়ব। একদিন ঋষি অগস্ত্যকে নিয়ে এসেছে। অগস্ত্য মুনি তিনি সমুদ্র পান করার মতো ক্ষমতা রাখেন, একবার সমুদ্র পান করে নিয়েছিলেন, সমুদ্রের জল একদম শুষ্ক করে ফেলেছিল। অগস্ত্য মুনিকে মহাদেব ভগবান তিনি বলেছে হে সাধু, তুমি এমন খাওয়া খাবে যাতে অন্নপূর্ণা দেবী পরাজিত হয়ে যায়। বলছেন ঠিক আছে। এবারে ঋষি অগস্ত্য মা অন্নপূর্ণার দেওয়া সমস্ত দ্রব্য নিমিষের মধ্যে সহা করছেন, গিরিরাজ বাবার থেকেও আরো ফাস্ট সব খেয়ে ফেলছে। দেখতে দেখতে দেখা গেল যে যা কিছু ঘরে ছিল এমনকি গুড় পর্যন্ত সব খেয়ে নিচ্ছে। অন্নপূর্ণা দেবীর কাছে আর কিছুই নেই, অন্নপূর্ণার ভান্ডার একদম শেষ, কিছুই নেই। দেখছেন যে তাই তো, আমি তাহলে আমার পতির কাছে মহাদেবের কাছে পরাজিত হয়ে যাব, এখন কি করা যাবে। তখন তিনি বিষ্ণুর চিন্তা করলেন। ভগবান শ্রীবিষ্ণু তিনি মা অন্নপূর্ণা দেবীর যাতে জয়ী হয় সেজন্য তিনি প্রকট হলেন রান্নাঘরের মধ্যে। মা অন্নপূর্ণা দেবী ভগবান শ্রীবিষ্ণুকে দণ্ডবত প্রণাম করে বলছেন হে প্রভু আপনি আমার মান রাখুন, আমি যাতে আমার স্বামীর কাছে কোনো অবস্থাতেই পরাজিতা না হই। বলছেন ভগবান শ্রীবিষ্ণু বলছেন এ তো অনেক কঠিন কাজ, এই অগস্ত্য মুনি সে খেতে পারে খুব, সে যোগ দ্বারাই সব খেয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, এখন তো সে জল খেতে চাইবে, আমি তার মনের মধ্যে প্রেরণা দিব জল খেতে চাইবে। আমি আর এই বিষ্ণু কি করেছে, এই দেবরাজ ইন্দ্র যে প্রলয়কালীন বর্ষা করেছিল তার সুদর্শন চক্রকে ব্রজমন্ডলে বিস্তার করে দিয়েছে। তার যত বর্ষা হয়েছিল এই সুদর্শন চক্রের উপরে সমস্ত জলগুলো রাখা ছিল। ভগবানের ইচ্ছাতেই অগস্ত্য মুনি বলছেন অন্নপূর্ণা মাকে যে মা আমাকে জল দাও। বলছেন আপনার জল তো আমি ব্রজমন্ডলে একেবারে শুদ্ধ জল আমি অনেক রেখে দিয়েছি, আপনার তো আর অল্প জলে হবে না, তাই আমি অনেক সুপবিত্র জল ব্রজমন্ডলের উপরে একটি চক্রের উপরে রেখেছি, আপনি ওখানে গিয়ে জল পান করুন। উঠে গেলেন, জল পান করতে চলে গেলেন। তাহলে মহাদেব আর জয়ী হলেন না, জয়ী হলেন মাতা অন্নপূর্ণা। বল অন্নপূর্ণা মাইয়া কি জয়। দেবরাজ ইন্দ্র এই সাত দিন যাবৎ যত বর্ষা করেছিলেন এই সমস্ত জল ঋষি অগস্ত্যকে পান করিয়ে দিন। এবারে আমরা এটা পুরাণের একটি প্রসঙ্গ আনলাম, এবারে আমরা ব্রজে আস। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারল যে নন্দের বেটা কানাই এই কর্মটি করিয়েছে, বলছেন ব্রজমন্ডল ভাসিয়ে দাও। ব্রজমন্ডলে যখন বর্ষা আরম্ভ হলো, এক একটা বর্ষার যে ধার সেটা হাতির সুরের মতন হয়ে বর্ষা আরম্ভ হল। একেবারে ব্রজবাসীদের সমস্ত গৃহ ভেঙে চুরে তছনছ, চতুর্দিক অন্ধকার হয়ে এলো। এত অন্ধকার হয়েছে যে নিজের কোলের সন্তানকে মা দেখতে পাচ্ছে না। রাতের থেকেও আর অন্ধকার হয়ে মেঘ একেবারে কড়কড় কড়কড় করে শব্দ করছে, আর সেই সঙ্গে সঙ্গে বর্ষা, ভয়ঙ্কর বর্ষা। সমস্ত ব্রজবাসীরা ভাবল দেবরাজ ইন্দ্রের কোপ রাগ, তাই কৃষ্ণের সমীপে এসে তারা রোদন করতে লাগলো, হে কানাই হে বলাই, এ দেবরাজ ইন্দ্র অসন্তুষ্ট হয়েছে, এখন তুমি রক্ষা করো। কানাইকে বলছে, সমস্ত সকলে ভিজে একেবারে কম্পমানা অবস্থা, কাঁপছে সব। বলছেন ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমরা গিরিরাজ বাবার নিকটে যাই, গোবর্ধনের তটে। গোবর্ধনের তটে গেলেন, গোবর্ধনের তটে যখন গেলেন সমস্ত ব্রজবাসীদের বললেন, হে ব্রজবাসীগণ, তোমরা গিরিরাজ বাবাকে চিন্তন করো। সকলে কাঁপছেন, নিজ নিজ বাচ্চাদের বুকে আঁকড়ে ধরে রেখে তারা কাঁপছে আর গিরিরাজ বাবাকে চিন্তন করছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সকলের সম্মুখে গিরিরাজ পর্বতের নিকটে গেলেন। ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দদার লীলয়া কৃষ্ণ ছত্রাকম ইব বালকঃ। সর্বসমক্ষে ছত্রাকম ইব বালক, যেমন কোন ছোট্ট বালক সে একটি ছাতি অনায়াসে মাথায় ধরে রাখতে পারে, ঠিক তেমন ভাবে গিরিরাজ বাবাকে সম্পূর্ণ 21 কিলোমিটার জুড়ে সপ্ত ক্রোশব্যাপী গিরিরাজকে ভগবান তিনি নিজের বাম হাতের তালুতে ধারণ করলেন। ইত্যুক্তই কেন হস্তেন, অনেকে বলেন ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করেছেন, কিন্তু এটা মূলের মধ্যে নেই, টিকার মধ্যে নেই। তবে হ্যাঁ, সনাতন গোস্বামী পাদ তার টিকার মধ্যে, দশমের টিকাই সনাতন গোস্বামী, অন্য কোন স্কন্ধের টিকা সনাতন গোস্বামী পাদের নেই। তা সনাতন গোস্বামী পাদ বলছেন না, পুরাতন পুরাতন অনেক মহাজনেরা তারা বলে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কনিষ্ঠ অঙ্গুলি করে গিরিরাজকে ধারণ করেছিলেন। যাই হোক, কিন্তু মূলে কি বলছেন, ইত্যুক্তই কেন হস্তেন, হাতের দ্বারা। যাই হোক, দুটোর একটা হবে, কর্তুম অকর্তুম সমর্থ ভগবান, তিনি ইচ্ছা করলে আঙুলের উপরে কেন একটি কেশের উপরেও গিরিরাজকে ধারণ করে দিতে সক্ষম। দেখতে দেখতে এই 7 ক্রোশব্যাপী গিরিরাজ পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তুলে ধরলেন। বল গিরিরাজ মহারাজ কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। ভগবান গিরিরাজ পর্বতকে তুলে ধরে বলছেন, হে ব্রজবাসীগণ, হে ব্রজ মায়েরা, তোমরা আপন আপন শকটের সঙ্গে গরুর গাড়িগুলোকেও ভেতরে নিয়ে নাও, আর তোমাদের যত গোধন আছে তাদেরকেও নিয়ে নাও, এবং তোমাদের সমস্ত সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবা যারা আছে প্রত্যেকেই গিরিকন্দরে প্রবিষ্ট হও। তোমরা সংশয় করো না, এই গিরিরাজ পর্বত আমার থেকে পড়ে যাবে না, তোমরা নিঃসন্দেহে এই গিরিকন্দরে প্রবেশ করো। গিরিকন্দরের মধ্যে সকলে প্রবেশ করলেন, সকলে অবাক, এই কৃষ্ণ কি করে কেমন ভাবে এইমাত্র 7 বছরের বালক, নরম মাখনের মতো শরীর, সেই গিরিরাজ পর্বতকে কি করে ধারণ করতে পারে। সমস্ত ব্রজবাসীরা, গোয়ালাদের কাছে বড় বড় বাঁশের লাঠি থাকে, সলিড বাঁশ, সকলে আপন আপন দণ্ড গিরিরাজ বাবার ভেতরে ঢুকে সেগুলো দিয়ে ঠেকনা দিয়েছে। আর গিরিরাজ বাবার এই গিরি পর্বতের উপরে, গোবর্ধনের উপরে দেবরাজ ইন্দ্র এমন ভাবে বজ্রাঘাত করছে, যদি অন্য কোন পাহাড় হতো তাহলে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু ভগবান শ্রীগোবিন্দের অঙ্গ স্পর্শ হওয়াতে তা দেবরাজ ইন্দ্রের বাপেরও সাধ্য নেই যে গিরিরাজ বাবার কোনো ক্ষতি হোক এই গোবর্ধন পর্বতের কোন ক্ষতিও দেবরাজ ইন্দ্রের বাপেরও তার শক্তি ছিল না। এবং সেই মাত্রায় বর্ষা এই প্রকার ভাবে সাত দিন কেটে গেল, প্রকণ্ড বর্ষা একেবারে। যদি বিষ্ণু যদি চক্র দিয়ে আচ্ছাদন না করত তাহলে জলে জলময় হয়ে যেত, কিন্তু যেখানে ভগবান আছেন তিনি কোনো না কোনো উপায় ঠিকই অবলম্বন করতেন। সমস্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণের সখারা, তারা এসে কৃষ্ণকে মাঝে মধ্যে তার শরীরটা টিপে টিপে দেখছে, বলছেন এই নরম শরীর কি করে গিরিরাজকে তুলল, এ বোধ হয় ভগবান হবে, তাদের সন্দেহ হয়ে গেল। আবার কিছু গোপেরা তারা মনে করছে না আমরা তো অনেক লাঠি দিয়ে ধরে রেখেছি, অতএব আমাদের এই অনন্ত লাঠির উপরে গিরিরাজ টিকে আছে, যোগ মায়া এমন ভাবেই মায়া বিস্তার করে প্রভুর মহিমাকে তারা পূর্ণরূপে অবগত হতে দিতে চায়, যদিও বুঝে ফেলে যোগ মায়ার কবলে পড়ে তা আবার সেটা লঘু করে ফেলে। সমস্ত গোপেরা তারা বলছে কানাই, আরে কানাই যা গিয়ে কিছু মাখন টাকন খেয়ে আয়। তো বলছে এই পাহাড় কি হবে, কানাই তো বুঝতে পারেনি তাদের অভিপ্রায়টা কি, বলছেন আরে তোর এই মোমের মতো শরীর তুই কি ভাবছিস তোর ওই আঙুলে এই পর্বত টিকে আছে, তো বলছে তাহলে কিসের উপর টিকে আছে, বলছে দেখছিস না আমরা লক্ষ লক্ষ হাজার হাজার সব এই লাঠি ঠেকিয়ে রেখেছি, ও তাহলে আমি ছেড়ে দেবো, হ্যাঁ যা তোর হাতে কি পাথর এই গিরিরাজ টিকে আছে, তুই কি ভাবছিস ভগবান চার আঙুল নিচে করেছে চটপট 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 করে লক্ষ লক্ষ লাঠি ভেঙে গেল। সমস্ত ব্রজবাসীরা বলছে আরে আমরা তো তাহলে ফর্স, আমরা তো কেবল দেখানোর জন্য লাগিয়েছিলাম, আর একটু না বলে আমাদের গর্দান গুলোই তো গলাগুলোই তো ভেঙে চুর চুর হয়ে যেত। রাধারানীও রয়েছে, সকলেই কৃষ্ণের দিকে অপলক দৃষ্টিতে দেখছিলেন, আর এই এক সপ্তাহ কাল ব্যাপী তারা তার ভেতরে রান্না বান্না করে প্রসাদ পেয়েছে আর দিব্য আনন্দ করেছে। আর অনন্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণ মহিমায় তারা পঞ্চমুখ হয়ে উঠেছিল। অতএব তাদের সাত দিন কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তাদের সাত দিন মনে হয় যেন কয়েক নিমিশেই শেষ হয়ে গিয়েছিল। আকাশ পরিষ্কার হয়ে এলো, দেবরাজ ইন্দ্রের স্টকে যত জল ছিল সব ফিনিশ, জল আর নেই, আর জল দেবে কোথার থেকে। দেবরাজ ইন্দ্রের এক দূত এসে ব্রজমন্ডল পরীক্ষণ নিরীক্ষণ করে গেল। দেবরাজ ইন্দ্র বলল যা তো দেখে আয় তো ওই ব্রজমন্ডল এখন সমুদ্রের মতন থই থই হয়ে গেছে যা। দূত গিয়ে বলল মহারাজ আপনার বর্ষার জলে তো ব্রজমন্ডলে এখন দেখলাম সব জায়গায় ধুলো উঠছে, বলছেন বলো কি এত বর্ষা করলাম ধুলো উঠছে মানে, বলছেন সেখানে কিছুই হয়নি কোথাও একটু কাদাও হয়, ওই প্রথমেই দুই চার ফোঁটা যা আপনি ফেলেছিলেন তাই ব্রজমন্ডলে ধুলো উঠছে এত বর্ষা করার পরে। দেবরাজ ইন্দ্রের আর কোনো শক্তিই নেই, তার যত জল ছিল সব ঢেলেছে এই সুদর্শন চক্রের উপরে, আর সমুদ্র পান করা মুনি অগস্ত সব জল পান করেছে একেবারে শুদ্ধ জল পান করে তিনি চলে গিয়েছেন। এবারে ভগবান বললেন দেখো ব্রজবাসীগণ সমস্ত আকাশ পরিষ্কার হয়েছে, সূর্যদেব গগনে উদ্ভাসিত, অত তোমরা নিজেদের গোধনকে নিয়ে এবং সকলে সমস্ত সামগ্রী নিয়ে তোমরা গিরিকন্দর থেকে বেরিয়ে পড়বে। সমস্ত সকলে গিরিরাজ বাবার জয় দিতে দিতে কানাইয়ের গুণগ্রাম কীর্তন করতে করতে তারা আপন আপন সামগ্রীর সঙ্গে আপন আপন শিশুদেরকে নিয়ে আপন আপন সকল গোধনকে নিয়ে তারা বাইরে বেরিয়ে এলেন। বল গিরিরাজ মহারাজ কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। সমস্ত সকলে গিরিকন্দর থেকে যখন বাইরে বেরিয়ে এলো ভগবান কি করলেন সকলের সম্মুখে ভগবানপি তংশৈলম স্বস্থানে পূর্ববত প্রভু পশ্যতং সর্বভূতানাং স্থাপয়মাশ লীলয়া। ভগবান কি করলেন? পশ্যতং সর্বভূতানাং, সকলে দেখছেন, সকলের সম্মুখে ভগবান অপি তং শৈলম স্বস্থানে পূর্ববত। ভগবান কি করলেন? যেখানে যেমন গিরিরাজ ছিলেন সর্বসমক্ষে গিরিরাজকে সেখানে নামিয়ে দিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বল গিরিরাজ মহারাজ কি জয়। এবারে দেবরাজ ইন্দ্র তিনি বুঝতে পারলেন তার অভিমান অহংকারকে চূর্ণ করার জন্য পরব্রহ্ম ভগবান তিনি কানাই রূপে ব্রজমন্ডলে বিচরণ করছেন। তিনি ভাবলেন যে আমার অহংকার আমার দর্পকে নষ্ট করার জন্য প্রভু এমন করেছে। ভগবান ভক্তদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধকে মার্জনা করে দেন, কেবল মার্জনা করেন না অহংকারকে। অহংকার ভগবান পছন্দ করেন না। অহংকারী ব্যক্তি, জটিল ব্যক্তি, তারা ভগবানের দ্বার পর্যন্ত যেতে পারবেন। বরঞ্চ মূর্খ হোক, জ্ঞান নেই অথচ চিত্তটা সরল, তার জন্য ভগবানের দরজাটা সবসময় খোলা থাকে। জটিল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, অহংকারী ব্যক্তি কখনো ভগবানকে পাবেই না। তাই ভগবান অভিমানী ব্যক্তি অহংকারী ব্যক্তির থেকে সর্বদা দূরে চলে যান। দেবরাজ ইন্দ্র বুঝতে পারল যে তার অপরাধ হয়েছে। আমি প্রভুর প্রতি বজ্র নিক্ষেপ করেছি, প্রভুর প্রতি যে প্রলয়কালীন সময়ে যে বৃষ্টি হওয়া দরকার সেই বৃষ্টিও আমি প্রয়োগ করেছি, আমার অপরাধ হয়েছে। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজিকে স্তব স্তুতি করে বললেন, হে আদিকবি ব্রহ্মণ্য দেব, আপনি আমার একটি কিছু বিধান বলে দিন, আমি যাতে প্রভুকে সন্তুষ্ট করতে পারি। বলছেন, দেখো দেবরাজ ইন্দ্র, তুমি যে কর্ম করেছো এটা খুব নিন্দনীয় কর্ম করেছো, আর তুমি তা আবার আমাকে ধরেছো। এই তো কিছু আগেই, এক বছর আগেই আমিও অপরাধ করেছিলাম, আমিও প্রভুকে চিনতে না পেরে মূলতাবশত তার অতিপ্রিয় সখা অতিপ্রিয় বাছুরদের আমি অপহরণ করেছিলাম। সুতরাং আমি যে তোমাকে নিয়ে যাব সেই মুখও আমার নেই, আমি প্রভুর কাছে যেতে ভয়ভীত হই আমার অপরাধের কারণ। দেবরাজ ইন্দ্র বললেন, হে ব্রহ্মাজি, আমি আপনার কাছে এলাম কিছু না কিছু উপায় ঠিক বের করব, আমার অপরাধ হয়েছে, আমি অপরাধ থেকে মুক্ত হতে চাই, তো আপনি কিছু উপায় তো বলুন। বলছেন, দেখো ভগবানের অতি প্রিয় হচ্ছে গাভী, তার মধ্যে সুরভি গাভী, সে তো তোমার রাজ্যেই থাকে স্বর্গে, তা গোবিন্দের অতি প্রিয় গাভী, আর সমস্ত গাভীদের মাতা হচ্ছে সুরভি, সুতরাং তুমি সুরভিকে সঙ্গে করে নিয়ে গোবিন্দের কাছে যাও, তাহলে দেখবে তিনি সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক তাই করলেন, ভগবানকে গিয়ে স্তব স্তুতি করে সাষ্টাঙ্গে পুনঃপুন দণ্ডবাদ করছেন, উঠছেন, দাঁড়িয়ে আবার দণ্ডের মতো আবার প্রণাম করছেন, আবার উঠছেন, আবার দণ্ডের মতো পড়ে গিয়ে প্রভু চরণে প্রণিপাত করছেন আর ক্ষমা ভিক্ষা করছেন, প্রভু আপনি আমায় ক্ষমা করুন, দয়া করুন, আমার অপরাধ আমার অহংকার আমি বুঝতে পেরেছি, আপনি ক্ষমা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবরাজ, তোমার এই অহংকারকে চূর্ণ করার জন্য আমি এই লীলা করেছি, যাক তুমি যখন বুঝতেই পেরেছো তোমার অপরাধ হয়েছে, তুমি ক্ষমা চাইছো, আমি তোমায় ক্ষমা করলাম। ভগবান শ্রীগোবিন্দ সুরভি গাভীর দুগ্ধ দ্বারা অভিষেক করলেন, এখন নাম গোবিন্দকুণ্ড, সেখানে অভিষেক করলেন, আকাশগঙ্গার জল দ্বারা প্রভুকে অভিষেক করলেন, আর স্তব স্তুতি করলেন। এই যে গোবিন্দকে অভিষেক করলেন, এই জায়গার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। আর সুরভি গাভীর দুগ্ধ দ্বারা স্নান করালেন, এই জন্য এখান থেকে প্রভুর এক নাম হলো গোবিন্দ। বল গোবিন্দ ভগবান কি জয়। দেবরাজ ইন্দ্র প্রণাম প্রদক্ষিণ করে পূজন আদি করে অভিষেক আদিত করলেনি, করে তিনি প্রভুর গুণগ্রাম কীর্তন করতে করতে আপন লোক স্বর্গে গিয়ে পৌঁছালেন। এবারে সমস্ত ব্রজবাসীদের তাদের মাথার মধ্যে এটাই ঢুকলো যে এই মানব, এই কানাই, এই কৃষ্ণ, এই বলরাম তারা সাক্ষাৎ ভগবান, তা না হলে এমন হওয়া সম্ভব নয়। তখন তারা বলছে দেখো সমস্ত ব্রজবাসীদের সংশয়। তখন তার সম্পূর্ণ লীলা চিত্রকে তারা একবার রিমাইন্ড করলো, চিন্তা করল। তারা সমস্ত লীলা চিন্তা করল, বলছেন দেখো এই বালক যখন জন্মেছিল ছদিনে পুতনাকে বধ করেছে, আমরা এটা বধ বলে বুঝতে পারিনি, আমরা অন্য কিছু ভেবেছিলাম। তিন মাসে শকট ভঞ্জন করেছিল, আমরা ভাবলাম ভূত প্রেতে হয়তো ভেঙে দিয়েছে। এক বছর বয়সে মহা শক্তিশালী তৃণাবর্তকে বধ করলো, আমরা ভাবলাম না নন্দ মহারাজের উঠোনের মধ্যে যে পাষাণ পাথরের টুকরো ছিল তার সঙ্গে তার মাথা লেগে তার মৃত্যু হয়েছে। তারপরে যমলার্জুন বৃক্ষদ্বয়কে উদ্ধার করলেন, আমরা ভাবলাম না এ কোনো ভূত প্রেতের কাজ। বৃন্দাবনে যা হলো সেখানে বৎসাসুরকে বধ করলেন, তারপরে সেই অজগর সর্প বিশিষ্ট অঘাসুরকে বধ করলেন, প্রলম্বাসুরকে ভাণ্ডির বনে বধ করলেন, কালীয় দমন লীলা, সেই রাত্রে দাবানল পান করে দিলেন, সমস্ত অগ্নি পান করে দিল। তারপরে এই এখন আরো বনে আরেকবারও আগুন লেগেছিল সেটাও বললেন। আর এই এখনই এখনই এত বড় এই সাত ক্রোশ ব্যাপী গিরিরাজ পর্বতকে সে হাতে ধরে তুলল, এক আঙুলে রাখল, সুতরাং তিনি ভগবান, আমাদের অপরাধ হচ্ছে। তার সমস্ত সখারাও এই সমস্ত কথা মেনে নিলেন। তারা তখন একত্রিত হয়ে কৃষ্ণের সমীপে গেলেন। কৃষ্ণের সখারা যারা কৃষ্ণকে পেলেই বুকে জড়িয়ে ধরে, কখনো তার কাঁধে ওঠে, যখন কবাডি খেলে তখন কৃষ্ণকে লাথিও মেরেছে, খেলার ছলে তার পিঠে উঠেছে, পা লেগেছে। সমস্ত সখারা, বারো জন মুখ্য সখা, সখা অনন্ত, তা মুখ্য সখাদের নাম আমরা একটু শ্রবণ করি, সুবল, মধুমঙ্গল, উজ্জ্বল, অর্জুন, গন্ধর্ব, বিদগ্ধ, ভৃঙ্গ, কোকিল, দক্ষ, নন্দন, সনন্দ ও বসন্ত। ভগবানের সখা অনন্ত, তার মধ্যে গোবিন্দ লীলামৃতে বারো জন সখা মুখ্য, যেমন রাধারানীর অষ্টপ্রধান সখী হচ্ছেন মুখ্য, তা ভগবানের বারো জন সখা তারা মুখ্য, বাকি অনন্ত সখারা তারা আছে। সমস্ত সখারা যারা কৃষ্ণকে দেখলে তার পিঠে হাত দিয়ে থাপ্পড় দিত, তারপরে তার স্কন্ধে আরোহণ করত, কবাডি খেলতে গিয়ে তারা পদাঘাত করত, সমস্ত সখারা তুই তুই করে কথা বলতো। আজ সমস্ত সকারা ব্রজবাসীরা তারা একত্রিত হয়ে প্রথমে নন্দ বাবাকে গিয়ে বলল যে নন্দ বাবা তুমি একটা সত্য কথা বলো তো, এই কৃষ্ণ এ কি তোমারই পুত্র? এখন কাউকে যদি বলা হয় এই ছেলেটা কি তোমারই, তাহলে শুনতে অন্যরকম লাগে। তা নন্দ বাবা বলছেন আরে আমার পুত্র মানে আমারই তো পুত্র, এই কথা তোমরা কেন বলছো? তা সমস্ত ঘটনাটা বললেন। তা নন্দ বাবা কিন্তু চেপে গেলেন, নন্দ বাবা সেদিন কৃষ্ণের এই ভগবত সত্তাকে গোপনই করলেন। সমস্ত ব্রজবাসীরা, সমস্ত সখারা তারা কৃষ্ণের কাছে গিয়ে, সখারা কি বলছেন সবসময় তুই তুই করে বলে, এখন বলছেন হে ভগবান আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন, আমাদের মার্জনা করুন, আমরা বহু অপরাধ করেছি। কানাই বলছি, কিরে আজ তোদের মতিভ্রষ্ট হলো না কিরে, আমাকে আপনি আপনি করে বলছিস? না না, আপনি ভগবান, আপনি ছলনা করবেন না, আপনার মায়াকে কেউ উত্তীর্ণ হতে পারে না, আপনার মায়া বড় বলবান। ভগবান বললেন, যে তো মুশকিল হয়ে গেল, আমাকে ভগবান রূপে লীলাপাত করতে তো আর এরা দেবে না, এখন কি করি, এখন কি করা যায়। ভগবান বিপদে পড়লেন। সমস্ত সকারা এসে কানাইকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে ভগবান, আমরা কবাডি খেলতে গিয়ে আপনাকে কত পদাঘাত করেছি, কখনো আপনি পরাজিত হলে আপনার কাঁধে আমরা দুই পা তুলে বসেছি, আপনার অঙ্গে আমাদের পা লেগেছে, আমাদের নরক গতি হবে, আপনি আমাদের ক্ষমা করুন, আপনি আমাদের দয়া করুন। ভগবান বিপদে পড়ে গেলেন। ভগবান বলছেন, ছলনা করছে, কৃষ্ণ বুদ্ধি সাংঘাতিক ভগবান বলে কথা বলছেন, হে ব্রজবাসীগণ, হে আমার সখাগণ, তোমরা আমাকে ভগবান মনে করছো, কিন্তু আমি তো ভগবান নই, কোন দেবতাও নই। বলছেন, তাহলে এত বড় গিরিরাজ তুমি কি করে হাতে তুললে? কানাই বুদ্ধি খাটালে, বলছেন, আমাকে গিরিরাজ বাবা প্রকাট হয়েছিল কিনা? বলছেন, হয়েছিল। ওই গিরিরাজ বাবা আমাকে একটি মন্ত্র দিয়েছিলেন। মধুমঙ্গল বলছে, কি মন্ত্র দিয়েছিল? বলছেন, আরে দুর্বোকা, গুরুদেবের দেওয়া মন্ত্র আরেকজনের কানে কানে গিয়ে আরেকজন বলে বেড়ায় কখনো, যে মন্ত্রই হোক। বলছেন, সেই মন্ত্রের কাজ কি? বলছেন, সেই মন্ত্রের কাজ হচ্ছে, ওই মন্ত্র জপ করার সময় কেউ যদি আমাকে দেখে তাহলে তাদের শক্তি আমার মধ্যে চলে আসবে। তো বলছে, কখন শক্তি তুমি পেলে? বলছে, কেন, যখন দেবরাজ ইন্দ্রের ওই বর্ষা বাদলে ঝড়ের মধ্যে ভিজে আমাদের আমরা গোবর্ধনের তরাটিতে গেলাম, তখন তোমরা প্রত্যেকে আমার দিকে তাকিয়েছিলে কিনা, আমার মুখটা নড়ছিল কিনা? তখন আমি গিরিরাজ বাবার দেওয়া মন্ত্রটি জপ করছিলাম, আর সমস্ত ব্রজবাসীরা আর সকাদের বলছে, তোরাও আমার দিকে দেখছিলি কিনা, আমার মুখ নড়ছিল? বলছেন, হ্যাঁ তা তো নড়ছিল। বলছেন, তোরা প্রত্যেকে আমার দিকে দেখেছিস, আর তোদের শক্তি আমার মধ্যে চলে এসছে, সেই শক্তিতে শক্তিন্বিত হয়ে আমি গিরিরাজ পর্বতকে তুলেছি। সমস্ত সখারা বলছেন, ও হো, তোর তো খুব বুদ্ধি রে, আগে তো তুই ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতিস, আর এখন দেখছি লোকেদের শক্তি চুরি করা আরম্ভ করেছিস। মধুমঙ্গল বলছে, এই জন্যই আমি ভাবি যে আমার শরীরটা দুর্বল দুর্বল কেন লাগে, আমার শক্তি তো তোর মধ্যে চলে গেছে। আরেক সখা বলছে, হ্যাঁ কয়েকদিন যাবৎ আমিও দেখছি এই গিরিরাজ তোলার পরের থেকে আমারও মাথাটা ভরে দুর্বলতা, আরে ভগবান টগবান নয়, এ আমাদের শক্তিতে শক্তিন্বিত হয়ে গিরিরাজকে ধারণ করেছে, বোকা বানিয়ে দিল। অন্য সকারা বলছেন, ও আমিও তাই ভাবি যে এইদিকে ঝড় বৃষ্টিতে আমরা প্রাণ নিয়ে ছটফট করছি, আর আমি ভাবলাম যে তুই বোধহয় ছোলাচি করছিলি, মুখটা নড়ছিল, তুই যে মন্ত্র পড়ছিলি এটা তো জানি না। সমস্ত সকাদের বোকা বানিয়ে দিলেন। এবারে কানাইকে কানাইয়ের পিঠে লাভ দিয়ে উঠছে, কেউ জড়িয়ে ধরছে, পূর্বের ন্যায় হয়ে গেল। ভগবান ভাবলেন যে বাঁচা গেল এবারের মতন। সমস্ত সকাদের বোকা বানিয়ে দিলেন। আরেকটু হোক, একবার একাদশী দিন এসেছে, নন্দ মহারাজ তিনি কিন্তু ব্রত সব নির্জলা করতেন একাদশী। যারা একাদশীর ব্রত নির্জলা করে না তাদের কিন্তু অনেক টেনশন থাকে, কি টেনশন, সকালে কি খাবো, কটায় ক্লিয়ার হবে, কটার সময় কি খাওয়া যাবে, নির্জলা ব্রত করে কিন্তু সারা দিন আর সারা রাত্রি টেনশন, রাত্রে তো ঘুমই হয় না তাদের ঠিক করে, কখন চান করব, কখন গুড়ের জল খাবো, কখন মরিচের জল খাবো, কখন গোমূত্র খাবো, এই চিন্তা, মানে ব্রতের থেকে ব্রতের টেনশন বেশি। তা ব্রত নির্জলা ব্রত যারা করে তাদের এইরকমই দশা হয়। তা নন্দ মহারাজেরও সেই দশা, তিনি সব ব্রত নির্জলা করেন। দেখুন এখানে মূলেও তাই বলছেন, একাদশম নিরাহার সমভার্চ জনার্দনম ইতনাতুম নন্দস্তু কালিন্দা দ্বাদশম জলমাভিষদ। নির্জলা একাদশীর ব্রত করে রাত্রে তো আর ঘুমটুম কিছু আসে না, মাথা এমনি গরম হয়ে থাকে। ভাবলেন তখন তো আর ঘড়ি ছিল না, মোবাইলে ছিল না যে টাইমটা দেখে নেবে। দিয়ে নন্দ মহারাজ ভাবলো বোধহয় সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি চান টান করে আনিক টানিক করে ওইদিকে গুড় জল লেবুর জল গোমূত্র যা পাবো সেবা করবো, তাহলে পেটও পরিষ্কার হয়ে যাবে, এই সকলের চিন্তা থাকে। নন্দ মহারাজ ভুল করে রাত্রে ঘুম নেই, ভাবলো চারটে বেজে গেছে, দুটোর সময় মনে করছে চারটে বেজে গেছে, গিয়ে যমুনায় গিয়ে চান করতে গেল। অসময়ে জলের মধ্যে প্রবেশ করলে কিন্তু জল দূতেরা বা অনেক দস্যুরা বা বরুণ দেবের দূতেরা ধরে দিয়ে চলে যায়, এটা নিয়ম। নন্দ মহারাজ যেই অসময়ে রাত দুই ঘটিকায় ডুব মেরেছে, সেখান থেকে বরুণ দেবের কয়েকজন দূত বলে বেটা বুড়োর কোনো জ্ঞান নেই, মধ্যরাত্রে এসে স্নান করে, ধরে নিয়ে গিয়ে বেঁধে বরুণ দেবের কারাগারে পুড়ে রেখেছে, পিঠ মোড়া দিয়ে বেঁধে। বরুণ দেব তো জানে না রাত্রে বরুণ দেব ঘুমাচ্ছে। এবারে এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল যে নন্দ মহারাজকে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেছে না মারা গেছে কি জানি। সকলে কৃষ্ণকে বলছে, কানাই কানাই তোর বাবার লোটা ঘটি কম্বল দেখলাম ওই যমুনার তীরে, আর যমুনায় নেবে সেখান থেকেই গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কানাইয়েরও চিন্তা হলো বাবা গেল কোথায়। কানাই কি করলো, যমুনায় ডুব মেরে তিনি চলে গেলেন বরুণ লোকে। কানাইয়ের ধারণা আছে যে বাবা অসময়ে চান করতে এসেছে আর এইরকমই কিছু একটা হয়েছে, বরুণ লোকে চলে গেলেন। বরুণ লোকে বরুণ দেব ভগবানকে দর্শন করে তিনি নিজের সিংহাসন ছেড়ে দিলেন, প্রভুকে বসালেন। নন্দ মহারাজকে পিঠ মোড়া দিয়ে বেঁধে জেলের মধ্যে পুড়ে রেখেছেন। নন্দ মহারাজ সেখান থেকে দেখছে যে কানাইয়ের এত স্বাগতের ব্যবস্থা আর আমাকে পিঠ মোড়া দিয়ে জেলে রেখেছে, কি ব্যাপার? এতদিন তো ব্রজবাসীদের মনের ভাব একরকম হয়েছিল, নন্দ বাবা গোপন করেছিলেন, কিন্তু এখন তিনি দেখছেন তাই তো, বরুণ দেব হচ্ছে কত বড় দেবতা, আর কোথায় আমার কানাই আমার ছেলে গোয়ালা। তাকে পেয়ে বরুণ দেব সমস্ত ব্রাহ্মণদের একত্রিত করে বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে নিজের সিংহাসন পরিষ্কার সিংহাসন, তাতেও আবার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে আসন দিয়ে বসুন বসুন কৃপা করুন দয়া করুন, ভগবান বসলেন। নন্দ মহারাজ টুকুর টুকুর করে গলা বেঁকিয়ে জেলের মধ্যে থেকে দেখছে, আমাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে জেলের মধ্যে পুরে রেখেছে এই বরুণের দূতেরা, আর বরুণ দেব সাক্ষাতে আমার পুত্রকে এমন পূজা করছে, কি ব্যাপার? বরুণ দেব পূজন আদি করলেন, আরতি করলেন, সমস্ত সকলে প্রভুর জয়গ্রাম কীর্তন করতে লাগলেন। বরুণ দেব অন্তিমে গিয়ে বলছেন, হে ভগবান, হে পরমেশ্বর। নন্দ মহারাজ শুনছেন আমার কানাইকে পরমেশ্বর বলছে, ভগবান বলছে, কি ব্যাপার? বলছেন, হে পরমেশ্বর, আমাদের মতন তুচ্ছ দেবতাদের দর্শন আপনি তো কদাপি দেন না, আমরা আপনার দর্শন পাওয়ার উপযুক্তও নই, তা আপনি কৃপা করে দয়া করে আপনি যে এই বরুণ লোকে এসেছেন এর কারণটা আমরা জানতে পারি। ভগবান বলছেন, হে বরুণ দেবতা, আমার পিতা এই দ্বাদশী লেগেছে, আমার মনে হয় তা সে আমার পিতা অসময়েই যমুনাতে স্নান করতে এসেছে, সুতরাং তোমার দূতেরা আমার পিতাকে হরণ তো করেনি। নন্দ মহারাজ শুনছে অবাক হয়ে যাচ্ছেন, নন্দ মহারাজ এ কি আশ্চর্য, বরুণ দেব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ পর্যায়ে, সেই বরুণ দেব প্রভুর মানে কানাইকে এইভাবে সৎকার স্বাগত পূজন পরমেশ্বর ভগবান প্রভু বলে সম্বোধন করছে, কি ব্যাপার? বরুণ দেব বললেন, হ্যাঁ প্রভু, আমার দূতেরা একজন মানবকে নিয়ে এসেছে, এই যাও তাড়াতাড়ি নিয়ে এসো। বন্ধন মুক্ত করে যখন সামনে নিয়ে এলেন তখন ভগবান বলছেন হা ইনি আমার পিতা। বরুণ দেব সহ বরুণ দেবের দূতেরা প্রভু চরণের সাষ্টাঙ্গে প্রণতি হয়ে বলছেন হে ভগবান আমাদের অপরাধ আপনি মার্জনা করুন, আপনার পিতাকে আমরা অজ্ঞান বশত না জেনে আমরা অপহরণ করেছি, আপনি ক্ষমা করুন। ভগবান বলছেন না তোমরা তো আমার বিধিকে মেনেছ, আমার নিয়ম আমার শাস্ত্রে লেখা আছে অসময়ে স্নান করতে এলে সেটা ঠিক নয়, তো তোমরা এটা ভুল করনি, এটা আমার পিতা বলে যে তোমরা যে ছেড়ে দেবে এটাও ঠিক নয়, ঠিক আছে যা হওয়ার হয়েছে আমার ইচ্ছাতেই হয়েছে, সুতরাং আমার পিতাকে বন্ধন মুক্ত করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত করে দিয়ে নন্দ বাবাকেও বরুণ দেব আদি তারা প্রণাম করে ক্ষমা চাইলেন, বাবা আপনি আমাদের ক্ষমা করুন, দয়া করুন, আমাদের ভুল হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক উপঢৌকন দিলেন, মণি মাণিক্য হীরক আদি ইত্যাদি ইত্যাদি। নন্দ বাবা কিন্তু তার মনের ভাবটা পরিবর্তন হয়ে গেল, তিনি আপন ব্রজমন্ডলে এলেন বটে কিন্তু তার মনের মধ্যে কেমন যেন একটা সংশয় এল। তিনি তখন যখন নামকরণের সময় ঋষি গর্গাচার্য বারংবার কৃষ্ণের মহিমা বর্ণন করছিলেন তখন তিনি সেগুলোকে চিন্তা করছেন, বলতে গিয়েছিল এই তোমার এই পুত্র সাক্ষাৎ নারায়ণ, কৃষ্ণ জীবটা বেঁকিয়ে দিয়ে ইশারা করছেন আমার পোলপট্টি খুলো না বাবা। তখন বলছেন নারায়ণ সমগুণই, নন্দ মহারাজ তিনি সাধারণ না, তিনি তখন গর্গাচার্যের প্রতিটি কথা তিনি ওগুলোকে চিন্তা করে করে দেখলেন যে তাহলে ঋষি গর্গাচার্য যা বলেছিল আমার পুত্র সম্পর্কে সেগুলো ধ্রুব সত্য, আর আমি নিজের চোখে দেখলাম বরুণ দেব যার চরণ ধৌত করে মস্তকে ধারণ করলো, পান করলো, পূজা করলো, স্তব স্তুতি করলো, তাহলে আমার পুত্র ভগবান। নন্দ মহারাজ খুব সরল, তখন সমস্ত ব্রজবাসীদের ডেকে বললেন দেখো আমি তোমাদের থেকে আজ পর্যন্ত আমার মনের কথা, আমার ঘরের কথা, আমার কোষাগারের কথা, ধন সম্পত্তির কথাও আমি তোমাদের থেকে গোপন করিনি, কিন্তু একটা কথা আমি গোপন করেছিলাম। কি কথা? বলছেন দেখো যখন যাদবদের পুরোহিত ঋষি গর্গাচার্য এসেছিলেন আমার এই কৃষ্ণ বলরামের নাম সংস্কার উনি করেছিলেন গোশালার মধ্যে সকলের অজান্তে, আমি কাউকে জানাইনি, কিন্তু ঋষি গর্গাচার্য আমার কানাইয়ের নামকরণের সময় তিনি এই 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 কথাগুলো বলেছেন, তিনি সাক্ষাৎ ভগবান মহাপরাক্রমশালী, তোমাদের বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে চিরতরে মুক্ত করবে, তিনি সাক্ষাৎ নারায়ণ এমন বলেছিলেন। সমস্ত ব্রজবাসীরা একত্রিত হয়ে নন্দ বাবা সমস্ত সকলে একত্রিত হয়ে কৃষ্ণকে বেষ্টন করে ধরলেন, ঘিরে ধরলেন, বলছেন কানাই আমাদের অপরাধকে তুমি ক্ষমা করো। সমস্ত ব্রজবাসীরা, কানাই বলল কেন আবার কি হলো তোমাদের? বলছেন না, বরুণ লোকের সমস্ত বৃত্তান্ত ব্রজবাসীরা তুলে ধরলেন। সুতরাং বরুণ দেব যদি তোমাকে পরমেশ্বর বলে, ভগবান বলে, প্রভু বলে এবং তোমার চরণ ধৌত করে মস্তকে ধারণ করে, পান করে, পূজন করে, তাহলে তুমি আমাদের সঙ্গে ছলনা করেছো, বলো তুমি ভগবান? কানাই বললেন দেখো এই রোজ রোজের গন্ডগোল আজকে শেষ করতেই হবে, প্রতিদিনের গন্ডগোল এখন শেষ করতে হবে। আচ্ছা বলো, আমি আচ্ছা মনে করো আমি ভগবান, তোমরা কি চাও, কি বলতে চাও বলো দেখি। সমস্ত ব্রজবাসীরা তারা তো সরল, বলছেন কানাই তুই যদি ভগবান হোস তাহলে আমাদের একটা আবদার আছে। কি আবদার? না আমরা তোমার সেই দিব্য ধাম বৈকুণ্ঠ আমরা দেখতে চাই। বলছেন এই তো বৈকুণ্ঠ দেখালে আর কোনোদিন ভগবান টগবান বলতে পারবে না, আমি তোমাদের সঙ্গে যেমন আছি এমনই থাকব। ব্রহ্ম হ্রদে নিয়ে গেলেন, ব্রহ্মকুণ্ড আছে এখানে, একটি কুণ্ড এখন সংস্কার হয়েছে, আগে সংস্কার হয়নি, এটাই ব্রহ্ম হ্রদ বলা হতো। বলছেন তোমরা এই হ্রদে ডুব মারো। এবারে যখনই সমস্ত ব্রজবাসীরা যখন ডুব মারল তারা পৌঁছে গেল বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে কি দেখছেন, সেখানে মহা রাজসিক ব্যাপার, সকলের চার চার হাত, অতি অদ্ভুত তাদের সুদর্শন চেহারা, তাদেরকে দেখে তারা একেবারে খুব খুশি হলেন। আহা, আমার প্রভুর, আমাদের কানাইয়ের দিব্য ধাম, তার এত গরিমা, এত মহিমা, এত ঐশ্বর্য। সমস্ত ব্রজবাসীরা প্রত্যেকেই সমস্ত দিকে নির্বিবাদে নির্বিঘ্নে তারা স্বেচ্ছায় ভ্রমণ করছে। সেখানে তাদের ভাষাও বোঝে না ব্রজবাসীরা, তারা তুইতামারি কথা বলে, ব্রজবুলিতে বলে, সেখানে সব সংস্কৃত ভাষায় কথা বলে। বলছেন, আরে এখানে ভাষাও তো অন্যরকম রে, আমরা কিছু বললে তারা হা করে তাকিয়ে থাকে, আমাদের ভাষাও বুঝে না, তাদের ভাষাও আমরা বুঝি না। এবারে অন্তিম দ্বারে গেলেন, যেখানে ভগবান শ্রী বিষ্ণু শ্রীমান নারায়ণ যে সিংহাসনে থাকেন তার মুখ্য দ্বারে। সমস্ত ব্রজবাসীরা গিয়ে উপস্থিত হলেন। এই মুখ্য দ্বারে আটকানো হয়েছিল কাকে? চতুষ্ষণকে। এই মুখ্য দ্বারে কিন্তু যে কোনো কেউ প্রবেশ করতে পারবে না, ভগবানের আজ্ঞা না হলে কোনো প্রকারেই প্রবেশ করা যায় না। চতুষ্ষণ ভগবানের দ্বারপাল জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, এই মুখ্য দ্বারেরই ঘটনা। সেই মুখ্য দ্বারে সমস্ত সকলে যখন প্রবেশ করতে যাচ্ছে, দুজন দাঁড়ি বলছেন, তিষ্ঠ তিষ্ঠ, দাঁড়াও দাঁড়াও, তোমরা আর আগে যেতে পারবে না। সমস্ত ব্রজবাসীরা থমকে গেলেন যে আমাদের কানাইয়ের ধাম, অথচ আমরা যেতে পারবো না। তাদেরকে আকার ইঙ্গিতে দাঁড়ি বলছে, না তোমরা কোনো অবস্থাতেই আর আগে যেতে পারবে না, এটা প্রভুর আজ্ঞা। ঠিক আছে, সকলে গলা বেঁকিয়ে এদিক ওদিক দেখছে, দেখে কৃষ্ণের সখারা খুব চঞ্চল কিনা, তারা এক কর্নারে গিয়ে সেখান থেকে গলা বেঁকিয়ে দেখছেন অনন্ত ফণা বিশিষ্ট এক সর্প মস্তক বেষ্টন করে আছে, তার নিচে এক মণি মাণিক্য দিয়ে তৈরি বিশাল সিংহাসন, সেই সিংহাসনের উপরে চার হাত যুক্ত ভগবান বিষ্ণু বসে আছেন বটে, কিন্তু সে সাক্ষাৎ কানাই। একজন সখা বলে উঠল, আরে দেখো 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 দেখো, যার মস্তকে অনন্ত ফণা বিশিষ্ট এক সর্প ছত্রাকারে রয়েছে, তাহলে সেই কানাইয়ের জন্য 101 মুখ বিশিষ্ট সর্পকে সে বধ করবে, এটা তার জন্য সাধারণ। আর কয়েক এক সখা বলছে, আরে এ তো আমাদের কানাই, কেবল তফাৎ হচ্ছে কি না, বেশভূষাটা রাজসিক, গোয়ালা বেশ নয়, আর উপরন্তু কি বেশভূষাটা মহারাজসিক, আর হাত দুটো এক্সট্রা লাগানো রয়েছে, আর তো বাকি সব কানাই, তারা ঢুকতে যাচ্ছে, কানাইয়ের সঙ্গে দেখা করবে, দাঁড়ি ঢুকতে দেবে না, তিষ্ঠ আগে বাড়বে না, এখানে দাঁড়াও। অন্যান্য চার পাঁচজন সখা পাশ থেকে যখন দেখলো, তারা চিৎকার করে হাতে তালি দিয়ে বলছে, এ আমাদের কানাই ছাড়া অন্য কেউ না, এ বেটা আমাদের কানাই দুহাত পৃথক লাগিয়েছে আর রাজ পোশাক পরেছে, এ আমাদের কানাই বটে। সকলে বলছেন, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কানাই। এক সখা বলে উঠল যে, আরে এতক্ষণ তো আমরা বৈকুণ্ঠের লোকেদের চার চার হাত দেখছিলাম, এখন দেখছি এক বুড়ো চার মাথা নিয়ে বসে আছে, নিচে ব্রহ্মাজি বসে আছেন। ব্রজবাসীরা তো সরল এমনই কথা বলে, বলছেন, আরে চার মাথা যুক্ত এক বুড়ো বসে আছে, কি আশ্চর্য জায়গা। জ্ঞানীগুণী ব্রজবাসীরা বলছেন, আরে চার মাথা যুক্ত বুড়ো নয়, ইনি আমাদের সৃষ্টিকর্তা কর্তা ব্রহ্মাজি। ও হো, তারপরে আরেকজন নিচের দিকে যখন দেখছেন, প্রভু তো সিংহাসনে, ব্রহ্মাজান আর যেই যান নিচেই বসতে হবে, প্রভু তিনি সকলের পূজনীয়। আরেকজন বলছে যে, আরে না না, এ তো অনেক ব্রহ্মা, কারো চার মাথা, আট মাথা, একশো মাথা, এক হাজার মাথা, বলছেন এ তো বড় বিচিত্র। সকলে বলছে, চলো চলো আমরা কানাইয়ের সঙ্গে দেখা করব, কিন্তু দাঁড়িয়ে বলছে, কোনো অবস্থাতেই তোমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সমস্ত ব্রজবাসীরা তারা বলছে যে, এই বৈকুণ্ঠের থেকেই আমাদের ব্রজধাম শ্রেষ্ঠ, কেন আমরা সেখানে কানাইয়ের সঙ্গে যখন খুশি তখন দেখা করতে পারি, যখন খুশি তখন তার সঙ্গে খেলা করতে পারি, যখন খুশি তখন তার সঙ্গে বিভিন্ন প্রকার কৌতুক করতে পারি। আর এই বৈকুণ্ঠে তো অনেক নিয়ম অনেক কানুন, এমন বৈকুণ্ঠ আমরা চাই না। যখনই এটা চিন্তা করলেন, ডুব মেরে দেখছেন ব্রহ্মহ্রদে উঠেছেন, প্রভু টুকুর টুকুর করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল বৈকুণ্ঠ ধাম কি জয়, বল ব্রজ ধাম কি জয়, বল শ্রীধাম বৃন্দাবন কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। সমস্ত ব্রজবাসীরা সকালা তারা কৃষ্ণকে কাছে পেয়ে সকলে আলিঙ্গন দান করে বলছেন, হে কানাই তোর ওই বৈকুণ্ঠ আমাদের দরকার নেই, তুই জন্ম জন্মান্তরে আমাদের সঙ্গে এই রাখাল রূপেই আমাদেরকে এই প্রকার ভাবে আনন্দ বিধান করবি, এটাই আমার প্রার্থনা। তাহলে এখানে প্রতিপাদন কি করলেন, যে গোলোক যে বৈকুণ্ঠ থেকেও ব্রজধাম শ্রেষ্ঠ তা পরিষ্কার হল। এই ব্রজধামে ভগবান সর্বত্র রয়েছে। উদ্ধবজি যখন ব্রজমণ্ডল থেকে মথুরায় ফিরে এসেছিলেন, তার একটু অভিমান হয়েছিল ভগবানের প্রতি, হে ভগবান যে ব্রজবাসীরা তোমাকে এত ভালোবাসে, তাদের নিজেদের সমস্ত কিছু ছেড়ে তারা বনে বনে বনবাসিনী হয়ে তারা থাকে, না তাদের আহার আছে, না তাদের স্নান আছে, না শরীরের প্রতি লক্ষ্য আছে, তুমি তাদেরকে ঠকিয়েছ, তোমার সঙ্গে প্রভু আমি কথাও বলতে চাই না। ভগবান উদ্ধবকে বলছেন, হে উদ্ধব আমি ওই ব্রজবাসীদের থেকে ব্রজ গোপীদের থেকে দূরে থাকি, এটা তোমায় কে বলেছে, এসো প্রাসাদের উপরে নিয়ে গিয়ে প্রভু উদ্ধবের স্কন্ধে হাত রেখে মানে শক্তি প্রদান করে তিনি বলছেন, তুমি ব্রজের দিকে তাকিয়ে দেখো। তা দেখছেন প্রতিটি গোপীর কাছে এক এক কৃষ্ণ বসে আছেন, রাধারানীর নিকটে কৃষ্ণ হাত জোড় করে বসে আছেন, ব্রজের বৃক্ষের পত্রে পত্রে ব্রজের ধূলিকণার মধ্যে সর্বত্র কৃষ্ণ দর্শন করলেন। তা ভগবান তিনি ব্রজমণ্ডলে সমস্ত জায়গাতেই আছেন, তাই এই ব্রজধাম হচ্ছে শ্রেষ্ঠ। বৈকুণ্ঠেও এত আনন্দ নেই, অন্যান্য লোকেও এত আনন্দ নেই যত আনন্দ আছে এই ব্রজভূমিতে। সনাতন গোস্বামীপাদের লেখা শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত যদি আপনারা কেউ পড়েন তাহলে সেখানে বুঝতে পারবেন যে গোপকুমার তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে এমনকি উপরিস্থিত গোলোকেও গিয়েছিলেন, বৈকুণ্ঠ আদি স্বর্গাদি সমস্ত লোকে ব্রহ্মলোকে সমস্ত জায়গাতে তিনি ভ্রমণ করে অন্তিমে প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি আমায় ওই মর্তস্থিত ব্রজেই আমাকে রেখো। তাহলে সনাতন গোস্বামীপাদ তিনিও প্রতিপাদন করেছেন যে উপরে স্থিত যত যত দিব্য ধাম আছে তন্মধ্যে এই মর্তের ব্রজভূমি শ্রীধাম বৃন্দাবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বল ব্রজ চৌরাশি কোষ কি জয়, বল শ্রী ব্রজ মণ্ডল কি জয়, শ্রীধাম বৃন্দাবন কি জয়। তা অর্ধকার দিনের সময় অনুসারে আমরা পাঠের বিরতি এখানেই দিচ্ছি, এর ঠিক পরবর্তী অংশ যদিও আরো কঠিন হয়ে উঠবে রাসলীলা, আমরা তার টিকা টিপ্পণীর আধারে শ্রবণ করব। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, বল কাত্যায়নী দেবী কি জয়, বল শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী সুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, সমাগত ভক্ত মণ্ডলী কি জয়, সমাগতা মাতৃ মণ্ডলী কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কি জয়, আজকের আনন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে আরতি।